exclusively on FusionBD.com.
Dormane poi. পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিদিন। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়ে থাকি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
শুরু হয়ে গেল ডর, ডরের আরেকটি আনকোড়া এপিসোড অন 89.2 FM। আমি আরচি কিবরিয়া আপনাদের সঙ্গে আছি এবং আপনারা ডর শুনছেন হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন আছে আমার সঙ্গে, আর আমরা আজকে যেই গল্পগুলো এখানে উপস্থাপন করছি সেগুলো তাদের জীবনে ঘটে যাওয়া সত্যি, কিন্তু আমরা সবসময় যেটা বলি একজনের ঘটনা বাকি সবার ক্ষেত্রেই সর্বজনীন নয়, অন্তত প্যারানর্মাল হবার ক্ষেত্রে। যাই হোক সুমন, আমার মনে হয় তুমি শুরু করতে পারো। হ্যাঁ,
অনেক ধন্যবাদ আর জি কিবরিয়াকে এত সুন্দর করে ইন্ট্রো দেওয়ার জন্য। যাই হোক, এখন আমরা চলে যাব পরবর্তীতে আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে কন্ডাক্ট করার আগে আমরা পরিচিত হতে চাই সবার সাথে। এটা বলিনি যে আজকেও চারজন অতিথি আমাদের সাথে আছে এবং প্রত্যেকের সাথেই আমরা পরিচিত হব এক এক করে এবং প্রত্যেকের ঘটনা শুনবো, আর আমিও কথা বাড়াতে চাই না। তো আমরা এই মুহূর্তে যে অতিথি আমাদের সাথে আছে আমরা তার সাথে পরিচিত হব এবং পরিচয় পর্বটা সেরেই আমরা ঘটনায় চলে যাব, কারণ এর অনেক আগে একবার ডর এসেছিল এবং দারুণ কিছু ঘটনা ওনার কাছ থেকে আমরা শুনেছিলাম। তো সেই দিক থেকে আমি খুবই এক্সাইটেড যে ভালো কিছু ঘটনা পাবো সেই প্রত্যাশায়। তবে তার কাছে যাওয়ার আগে আমি একটা কথা সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনিও যদি ডরে পার্টিসিপেট করতে চান, আপনার সাথে কিংবা আপনার আশেপাশের মানুষজনের সাথে ঘটে যাওয়া কোনো হরর ঘটনা বা প্যারানর্মাল ঘটনা আপনি জেনে থাকেন, আপনার জানা থাকে, সেটা যদি ডরে এসে আপনি শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনার সিম্পল একটা কাজ করলেই হবে। একটা নাম্বার আছে যেটা এবিসি রেডিওর অফিসিয়াল নাম্বার, সেই নাম্বারে ফোন করতে হবে। নাম্বারটি হচ্ছে 09613 892 892। আবারও বলছি 09613 892 892। এই নাম্বারে কল করলে আপনি আপনার ঘটনাটা সংক্ষেপে রেকর্ড করতে পারবেন। সেখান থেকে বাছাই করে ডর টিম যদি আপনার কোনো ঘটনা ভালো হয়ে থাকে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে এবং হয়তোবা নেক্সট উইকে আপনিও আমাদের অতিথি হয়ে স্টুডিওতে চলে আসতে পারেন। তো যাই হোক, আর কথা বলতে চাই না, এবার আমরা অতিথির কাছে চলে যাব। কেমন আছেন আপনি?
জি ভালো,
অনেকদিন পর আরো একবার দেখা হলো আপনার সাথে। যদিও আমি পরিচয়টা জানি, আরো একবার পরিচয়টা একটু শুনি আপনার কাছে।
আমার নাম রুবাইত জামিলা মানবী।
আচ্ছা, কি করেন আপনি?
আমি স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছি।
ওকে, এবার আমরা ঘটনায় যেতে চাই। আমি দুই একটা ঘটনার কথা শুনেছিলাম যে কি ধরনের ঘটনা, তো আমি আর বেশি জানার চেষ্টা করিনি, কারণ আমিও চাচ্ছি প্রত্যেকটা লিসেনারের মতো যে পরবর্তীতে কি হয় আমিও যেন এক্সাইটেড থাকি। শুরু করি আমরা, প্রথমে কোন ঘটনাটা দিয়ে আপনি শুরু করতে চান?
আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে, ওটা নিয়ে বলতে চাচ্ছি।
আমরা এটা দিয়ে তাহলে শুরু করি।
আচ্ছা, তো এই ঘটনা অনেক আগে, 5-6 বছর আগে হবে। এটা আমাকে আমার কাজিন বলে, আমার ভাই রিজি ভাইয়া, তো সে তখন মানে আহসানউল্লাহ ইউনিভার্সিটিতে পড়তেন আর কি। ওনার ডিপার্টমেন্টে না কেমিস্ট্রি, ওনার জাস্ট উনি আমাকে বলেছিলেন, ওনার সহপাঠী। তো ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তো মাঝে মাঝে আর কি রাতে ফোনে কথা হতো তাদের বা অন্য সময় কথা হতো। তো উনি একদিন বলে, দেখো রিজভি, আমার তো সবার সাথে তো ভালো সম্পর্ক না আর কি, ও এসব বিষয়ে বিশ্বাসও করতে চায় না, তোমার সাথে শেয়ার করি। মানে আপু আর কি বলেন যে তার সাথে কিছু প্যারানর্মাল জিনিস ঘটতেছে এবং কিছু এর আগে কিছু ইতিহাসও আছে আর কি, ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। ওই আপুকে একবার একটা ভাইয়া প্রপোজ করে সামথিং এরকম কিছু, এটার সাথে ওই ভাইয়ের মাও ইনভলভ থাকে, মানে ছেলেটা মেবি একটু মানসিক ভাবে তার সমস্যা থাকে, একটু অবসেসড টাইপের থাকে মেয়েটার প্রতি। তো এতে তার মাও আর কি সাপোর্ট করে, কারণ তার ছেলে একমাত্র পছন্দ, আর মনে হয় ছেলেটার সাথে স্কুল লাইফ থেকে ওর পরিচয় ছিল এরকম। তো মেয়েটা হঠাৎ করে খেয়াল করা শুরু করে যে ও ছেলেটাকে স্বপ্নে দেখা শুরু করে, মানে প্রথম প্রথম নর্মালি দেখতো মানে ছেলেটাকে ডাকতেছে, কাছে ডাকতেছে এরকম। তো ও আর কি একটু কনফিউজ থাকে যে কেন ওকে স্বপ্ন দেখতেছে, কারণ এটা কখনো আগে ঘটেনি। আসলে তো পাত্তা দেয়নি ও বিষয়টাকে প্রথমে। তো স্বপ্নটা পরে ধীরে ধীরে আর কি একটু অন্যদিকে মন শুরু করে, যে কিছুটা স্বপ্নে আর কি একটা মানে ওর কাছে আসার চেষ্টা করে ছেলেটা, বা কাছে ডাকে, বা ইভেন জিনিসটা এখন স্বপ্নের বাইরেও চলে আসে। মানে মেয়েটা মাঝে মাঝে হঠাৎ করে বসে আছে, মনে হচ্ছে কি ও ছেলেটাকে পিছন থেকে ডাকছে। আর মানে মাঝে মাঝে কি তারা একে অপরকে অনেক ক্লোজ অবস্থায় স্বপ্নে দেখতো, এবং মাঝে মাঝে ওইটা চিন্তাও করতো মানে। এবং ও তখন আর কি ভাবতো যে এরকম তো হওয়ার কথা না, কারণ সে এখন টিন এজ বয়সেও নাই, আর ওর সেরকম কোনো ফ্যান্টাসি এরপরে আর ভাইয়ার সাথে এই বিষয়টা অত শেয়ার করে না, কারণ ভাইয়া আর কি ওরকম পাত্তা দেয় না। ও তারপরে একদিন ভাইয়া ফোনে কথা বলতেছে, তো ঠাস করে কিছু একটা পড়ে ভাঙা শব্দ হয়, আর কেমন যেন একটা কা 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 টাইপের একটা, মানে কাক ডাকতেছে এরকম না, মানে অন্য টাইপের একটা, মানে কা 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 মানে হচ্ছে পাশে বসে কেউ নাকি সুরে বলতেছে। তো ভাই বলতেছে এরকম কি সাউন্ড তোমার রুমে, কিছু ভাঙছে নাকি?
মানে উনি ফোনে শুনতে পাচ্ছে।
হ্যাঁ, সে ফোনে রাত্রিবেলা কথা বলতেছে, এবং এটা দুইটা তিনটার দিকে। তো এখন ও আপু বলতেছে যে তোমাকে তো মাঝখানে বলছিলাম এরকম একটা ঘটনা, এটার মানে এখন আরো বাড়তেছে দিন দিন। এখন আমার ঘরের জিনিসপত্র এরকম ভাঙা শুরু হয়েছে, পড়া শুরু হয়েছে, ঘুমের মধ্যে কেউ আমাকে যেতে ধরে, এবং আমি বুঝতেছি কেউ আমাকে যেতে ধরছে, বা আমি নড়তে পারতেছি না ঘুমের মধ্যে, এরকম অবস্থা। তো ভাই বলছে তোমাকে ভেঙে বলো। তো আমি বলছি দেখো এখন বলতে পারবো না, কারণ মনে হচ্ছে যে রুমের মধ্যে কেউ একজন আছে, এবং সেটা যদি রেগে যায় তো একটা সমস্যা। তো এটা ব্ল্যাক ম্যাজিক প্রেসটা ওরা বুঝতে পারিনি, এবং ভাইও বুঝতে পারিনি। তো এরকম আরো অনেক ঘটনা ঘটতে থাকে, যে একদিন আপু এরকম নাকি ঘুমাচ্ছিল, তো তার এরকম কে জানি যেতে ধরছে এবং গলা টিপে ধরছে। তো আপু যত চিৎকার, এটা অনেকে বলে যে বোবা ধরছে, বাট এরকম না, আপু যত চিৎকার চেঁচামেচি করতেছে কেউ কিছু বুঝতেছে না। যখন জিনিসটা চলে যায় ঘরের সব দরজা জানলা মানে একসাথে সব খুলে যায়, ঠাস করে সব বাড়ি খায় রুমের, মানে দরজা ঠাস করে বাড়ি খায়। তখন পাশের রুম থেকে তার মা বাবা দৌড়ে আসে যে এত জোরে কেন দরজাকে লাঠি দিল, বা কিছু
দরজার শব্দ শুনতে পায় দরজা খোলার, কিন্তু উনি যে চিৎকার করছে ওটা কোনো
কিছু শুনতে। এবং আপু রাত্রেবেলা ভয়ে মানে খুলে ঘুমাতো, দরজা আর কি লক করতো না, কিন্তু ওই জিনিসটা যখন আসতো কি হতো জানি না, দরজা সব দরজা আমরা সব লক হয়ে যেত যাওয়ার সময় সব। আর ওদের একটু পুরান বাড়ি, তো ওই আগের দিনের যে ওই ইয়ে জানালা গুলো, ওই যে মানে এখনকার দিনে থাই গ্লাস না আর কি,
যেগুলো
ওই জানালা গুলো মানে সব ঠাস ঠাস, ইভেন দুই তিনটা গ্লাস ওদের ভেঙেছিল। তো এবং আপুর অনেক দ্রুত ওজন কমা শুরু হয়ে যায়, সে পরিস্থিতি আসা বন্ধ করে দেয়। তারপরে ভাইয়াই আর কি একদিন মানে ভালো মতো খোঁজ খবর নিতে যায় যে কি হয়েছে তোমার সমস্যা কি। তোমার মতো দেখো এটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে, আমি এখন মানে ওই ছেলের ডাক শুনি এবং ডাইরেক্ট আমার মাঝে মাঝে মনে হচ্ছে তার সামনে দাঁড়িয়ে আছে, মানে হঠাৎ চোখে একটা পলকে মনে হয় যে দাঁড়িয়ে আছে এরকম। তো তখন আর কি আপুটাই মনে হয় কোনোভাবে এগুলোর জন্য কি সলিউশনের জন্য হয়তো কারো খোঁজ করে, ভাইয়া অত জানে না যে কিভাবে করেছে বা কিছু, বা জাস্ট ভাইয়া মূল কাহিনীটা জানে। তো আপু আর কি নাকি তার এক পরিচিত কোনো এক বড় ভাইয়ের মাধ্যমে কিছু, তো সে এরকম ব্ল্যাক ম্যাজিক মানে এগুলো সম্পর্কে ভালো জানতো ওই সময়। তো ওই ভাইয়া আর কি বলে যে তুমি তোমার বাসায় খুঁজে দেখো কোথাও তুমি মার্বেল পাও নাকি। তো আপু বলতেছে মানে সে তারপর খুঁজে নিয়ে যায়, তারপর বলতে আমার বাসায় মার্বেল পাওয়ার কথা না, কারণ আমার বাসায় ছোট কোনো বাচ্চা নেই। আর ও এর মধ্যে একটা ঘটনা আমি স্কিপ করে ফেলি, যে সে মাঝে এরকম তাদের বাসায় যে কাজ করতো সে মেয়েকে নিয়ে আর কি ঘুমাতো, তো সে ওই মেয়ের পাশে শুয়ে আছে, ইভেন বিছানায় নিয়ে শুতো কিন্তু সে পাশে শুয়ে আছে। ওই মেয়ের কোনো খবর নেই কি হচ্ছে, আপু শুনতেছে যে গ্লাস পড়ে ভাঙছে, তার ড্রয়ার খুলতেছে কেউ, তারপর আসলে ড্রয়ার খুলতেছে না, জোরে 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 কি খুলতেছে, জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, তারপর আপুকে যেতে ধরে। ওই মেয়ে কখন শুধু সাউন্ড পায়, যখন ওই যখন জিনিসটা তার শরীরটা ছেড়ে চলে যায়, তখন মানে ওই যে ঠাস করে দরজা ধাক্কা দেয়, তখন ওই মেয়ের ঘুম ভাঙে। একদিন মনে হয় ওই মেয়ে কিছু দেখে ঘুমের মধ্যে, মেয়ে মনে হয় রাত্রিবেলা ঘুমায় না এরকম কিছু, মানে
কাজের মেয়েটা নিয়ে
মনে হয় কোনোদিন ভয় পায় বা কিছু, মানে ঘুমায় না। তো ওর না ঘুমের মধ্যে হালকা হালকা চোখ লেগে আসলো না, সে দেখতে পারতেছিল যে কালো কোনো একটা কি কিছু মানে ওই যে একটা মানুষের উপর কালো কালো ছায়ার মতো কিছু আপুর মানে ওই আপুর গায়ের উপর দেখতে পায়, তো ও এটা দেখে উঠে লাইক দেয়।
মানে হচ্ছে ওই পাশে ঘুমানো মেয়েটা দেখতে পাচ্ছে যে ওই যে আপুর কথা বলছেন ওনার গায়ের উপর কালো কালো কোনো কিছু একটা আছে,
হ্যাঁ মানে একটা ছায়ার মতো। ও এটা দেখে কিন্তু মেয়েটা সাহসী থাকে, কারণ ওর জায়গায় আমি ছোট ফেইন্ট হয়ে যেতাম। ও উঠে গিয়েই একদম মানে লাইট দেয় সাথে সাথে, কিন্তু মানে ও আর লাইট দেওয়ার কিছু দেখতে পারে না। কিন্তু ওই যে যাওয়ার সময় যে দরজা জানা সব ধাক্কা দিয়ে যায়, লাইটটা দেওয়ার সাথে সাথে দরজা জানা সব ধাক্কার শব্দ, এবং আপু তারপরে হুশ আসে। তখন আপু বলে যে কি রে ও তুই কিছু দেখছিস আজকে? তখন আর কি ওই মেয়ে বলে যে আপু আজকে তো আমি দেখছি আপনার উপর কিছু ছিল হয়তো। তো যাই হোক, এটা মানে ওই পরে ভাইয়ের সাথে সে কনসালটেশন অনেক কিছু বলে, আর আমি অনেক কিছু ভুলেও গেছি কারণ আমি অনেক আগে শুনেছিলাম। তো ওই ভাইয়াটা বলে যে মেনলি এটা তোমার শরীরটাকে বশ করার ট্রাই করতেছে, শুধু তোমার শরীর না তোমাকে মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে বশ করবে, এবং এটা ধীরে ধীরে তোমাকে পঙ্গু টাইপেরও করে ফেলতে চাচ্ছে। যেমন তুমি মানে এবং মানে আপু ধীরে ধীরে কেউ যে অনেক ওজন কমে যাচ্ছে, তারপর মেন্টালি সে অনেক ডিভাস্টেটেড হয়ে গেছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে ভাইয়া আর কি বলে যে তুমি এরকম মার্বেল খুঁজে দেখো। তো সেরকম খুঁজে খুঁজে ঠিকই তার তার একটা নির্দিষ্ট ড্রয়ার থেকে যেখানে সব পুরান জামা কাপড় আসতো, কোনো নতুন জামা কাপড় আসতো না। তো সেই পুরান জামা কাপড় একদম মানে পিছে বা কোন একটা জামার ভিতরে সে মার্বেল পায়, মানে সে পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে। তো ওই ভাইয়া বলে দেয় যে স্পেশালি তোমার রুমে খুঁজবা। তো সে মার্বেল পায় এবং আপু মার্বেলটা করে কি ফেলে দেয় আর কি, মানে বারান্দা দিয়ে বাইরে ফেলে দেয়। কিছু বলেছিল তখন ওই আপু হচ্ছে আর রিজি ভাইকে সে আর কি মানে সবসময় এটা আরকি আপডেট দিত যে এরকম এরকম হচ্ছে। ওই ভাইয়াটা বলে যে দেখো তুমি হচ্ছে ফেলে দিছো, তুমি আমার থেকে শুনে আগেই ফেলে দিছো, আমার থেকে ভালো মতো শুনতা, আমি জাস্ট শিওর হতে চাইছি তুমি মার্বেল পাও নাকি। তারপর ভাই নাকি আরো কিছু বলে ঘরে আরো কিছু জিনিসপত্র তুমি খেয়াল করে এগুলো এরকম হচ্ছে নাকি। তো ও আর কি খেয়াল করে যে ভাইয়ার অনেক ডিসক্রিপশন সাথে মিলায় যে হ্যাঁ ঠিক আছে মিলতেছে। তারপরে হচ্ছে এর মধ্যে একটা ডিসক্রিপশন এরকম থাকে যে ভাইয়া বলে যে তোমার বাসায় কখনো কোনো মানে তরকারি পচা, তোমার রুমে নিয়ে দেখবা যে তরকারিটা কতদিনে পচে। নর্মালি রান্নাঘরে একসাথে ধরে ফল কিনে নিয়ে আসতেছে, ফলটা তোমার রুমে কতটুকু পচতেছে
বা অন্য রুমে,
হ্যাঁ অন্য রুমে কতটুকু পচতেছে, আপুর রুমে কি মানে বেশি তাড়াতাড়ি বা মানে শুকিয়ে যেত, আসলে মানে পচতো না শুকিয়ে যেত ফল বা যে কোনো তরকারি সবজি।
মোট কথা অন্যান্য রুমের চেয়ে এইখানে অন্যরকম একটা পরিস্থিতি।
তো ভাইয়া কি বলছিল এটা মার্বেলটার জন্য হচ্ছে, তো আপু মনে করে মার্বেলটাই সবকিছু সে ফেলে দেয় আর কি। যাই হোক, তো ওই মার্বেল পরে হচ্ছে পালানোর পরে ভাইয়া বলে লাভ নেই, তুমি এটা আবার পাবা, এবং তোমার এটা ধরে নাও দুই তিন দিন বন্ধ থাকবে মার্বেলটা পালানোর জন্য, বাট এটা আবার কন্টিনিউ হবে। তো ভাইয়া আর কি ওর থেকে ডিটেলসে সবকিছু জানে। তো বলে এটা আমার মনে হচ্ছে এক টাইপের ব্ল্যাক ম্যাজিক আছে আর কি, কোনো নাম বলে, সেটা হচ্ছে মানুষকে বশীকরণ করে। এটা হচ্ছে মেনলি মানুষের মানুষকে মেন্টালিও করে ফিজিক্যালিও দুর্বল করে ফেলে, যেন আপনি একজনের উপরে মানে একজনের উপরে যেন আপনাকে ডিপেন্ডেন্ট হতে হয়, আপনি যেন ইন্ডিপেন্ডেন্ট না থাকেন। দরকার পড়লে এটা আপনাকে এতটাই উইক করে ফেলবে আপনি হাঁটতে চলতে পারবেন না, আপনাকে যে বশ করছে আপনি যদি তার কাছে হেল্প চান বা তার কাছে ডিপেন্ডেন্ট হয়ে যান তখন আপনি আবার ব্যাক করতে পারবেন নিজের আগের অবস্থায়, কিন্তু আপনাকে তার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, আপনি আগে ছাড় থাকতে পারবেন অনেকটা ড্রাগের মতো, যে ড্রাগ ছাড়া মানুষ থাকতে পারে না এরকম। এবং ভাইয়া বলে যে তুমি কাকে মেনলি স্বপ্নে দেখো বা এরকম হঠাৎ হঠাৎ দেখো, এবং আপুর মতো কি যে ছেলে সে তার চুল আছড়ে দিচ্ছে বা তার চুল ধরতেছে, তারপরে সে যখন ঘুমায় মনে হয় ছেলেটা তাকে আর কি ধরতেছে, এরকম তার মনে হইতো। এবং তার কেন জানি মনে হতো হঠাৎ আপুর ফিল করা মনে হতো যে ওকে আমি এত দেখি হঠাৎ হঠাৎ গেলাম এটা হেল্প পাবো বা ওকে আমার যাওয়া উচিত, মানে ভিতর থেকে ফিল আসতো আপুর। তো বলতেছে এটা তোমার মনের কোনো ফিলিংস না, এটা তোমার ভালোবাসা না, এটা হচ্ছে তোমাকে বশ করা হচ্ছে, বশের জন্য তোমার মনে হচ্ছে তোমার ভালোবাসা এরকম কোনো ফিলিংস। তো ওই ভাইয়া বলে যে তুমি আর তোমার আবার যখন এগুলো শুরু হবে তুমি তখন এবার নিজের রুমে খুঁজবা না অন্য রুমে খুঁজবা, কারণ নিজের রুম থেকে তুমি মার্বেল ফেলে দিছো। ও আর ভাইয়া বলে তুমি দেখবা ওই ছেলে তোমার বাসায় আসে নাকি এর মধ্যে বা ওই ছেলের ফ্যামিলি কেউ আসে নাকি। ওই মেয়ে দেখে যে ওই মার্বেল ফেলানোর এক সপ্তাহের মধ্যে কোনো একটা কারণে ওই ছেলের মা আসে বাসায়, এবং হচ্ছে আপু আর কি যোগাযোগ করে যে ওই ছেলের মা আসছে। তো বলে কি যে তোমার রুমে আসতে বলে না, আমি আমার রুম মানে রুমে তাকে কোনোভাবে ঢুকতে দিইনি। তখন বলতেছে যে সে এবার যে রুমে ছিল ওই রুমটা বেশি ভালো। তখন ওর মার সাথে কথা বলে দেখে যে সে সব রুমে গিয়েছে এবং কিন্তু বেশি ছিল ওর মায়ের বেডরুমে আর কি। তো পরে ওর মায়ের বেডরুমে এবার সার্চ করে, এবার ওর মায়ের ড্রেসিং টেবিলে আর কি পায় আবার দুইটা মার্বেল, হ্যাঁ দুইটা মার্বেল, এবং ওর মনে হচ্ছিল যে সেম মার্বেলই। এখন এটাতেও বুঝতে পারে যে এই ছেলের মাও আর কি ইনভলভ আছে এটার মধ্যে, কারণ সে ছেলেকে হেল্প করতেছে কোনোভাবে। এবং মানে সে নাকি অনেকটা ওই যে গফ যেরকম চলে ফেলে যেরকম চলাফেরা করতো আর কি, তার ব্ল্যাকের প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল। তার আবার সে সবসময় একটু ডার্ক লিপস্টিক ইউজ করতো, মানে সে কি নর্মালি আন্টিরা যেরকম পরে একটু রক্ষণশীল সেরকম ছিল না, একটু অন্যরকম ছিল। মানে ওটা আমার মানে ওটা আপু ধারণা করে যে হয়তো তার মা নিজেই ব্ল্যাক ম্যাজিক করে, বাট এটার কোনো ভিত্তি নেই, নাও করতে পারে, অন্য কারো হেল্প নিতে পারে। তো যাই হোক, তো ভাইয়া তাকে বিভিন্ন সলিউশন দেয়, মানে ছোট ছোট অনেক সলিউশন দেয়। তার মধ্যে একটা থাকে যে হচ্ছে কখনো মানে তুমি আপাতত নিজের হেল্প নিজের হেল্পটা করো, যে কাজের মেয়েকে নিয়ে শোয়া বাজা এগুলো করো। একটা পরে লাস্ট যেটা থাকে, কারণ আমি অনেক স্টেজ থাকে সব ভুলে গেছি, লাস্ট স্টেজ একটাই থাকে, সেটা হচ্ছে যে ভাইয়া বলে যে একদিন তোমার বাসায় মোমবাতি আর মনে হয় লেবু আর কোনো একটা চক্রের মতো আসতে বলে, মানে ফ্লোরে নকশার মতো। ভাইয়া ছবি টবি সব দিয়ে বলে তোমার বাসায় আমি যেতে পারলে যেতাম, বাট আমার না গিয়ে নিজের ফাইট নিজেই করা উচিত, মানে ব্ল্যাক ম্যাজিকের বিপক্ষে নিজেরই ফাইট করা উচিত, আমি যদি তোমাকে হেল্প করতে পারবো। তো ও সব নাকি নিজে নিজেই করে আর কি, যত ট্রাই করে। তো ভাইয়া নাকি এসব বাসায় দেখেও যাও ঠিক মতো করেছে নাকি, তারপরে চলে যায়। তো ভাইয়া বলে তুমি এরকম বৃত্তের মাঝখানে বসবা, চারদিকে এরকম কিছু পয়েন্ট থাকে, ওই পয়েন্টে মোমবাতি জ্বালাবা, আরো নাকি কিছু কিছু জিনিস লাগে সেগুলো ভাইয়া জোগাড় করে দেয় ওই ভাইয়া আর কি। তো ভাইয়া হচ্ছে ফোনে আর কি ওকে কথা বলে যে যা বলার যা করার আমি করবো, জাস্ট তুমি ফোনটা লাউড স্পিকার রাখবা, একটা কাজ করবা, জাস্ট চোখ বন্ধ করে তুমি ওই ছেলের কথা মনে রাখবা, ছেলের কথা মনে রাখবা, কারণ ওই তো তোমাকে মেইনলি বশ করতেছে। খালি এটা মাথায় রাখবো যেন তোমার মানে তুমি ওর থেকে দূরে আসতেছো এরকম ফিলিং, তুমি ওর কাছে যাচ্ছ এরকম না, ও যেটা চাইছে ঠিক সেটার উল্টাটা করবা, যে তুমি ওকে ঘৃণা করবা, তুমি ওকে চাচ্ছ না এরকম কিছু চিন্তা করবা। আর হচ্ছে আর বলে তুমি তোমার চুল বেঁধে আর কি বসবা, আর মানে একটু টাইট পোশাক পরবা। তো ভাইয়া বলে তোমার রুমের মধ্যে যাই হয়ে যাক, ভূমিকম্প যদি হয় তুমি উঠবা না, আমি যতক্ষণ না বলবো, হ্যাঁ ওটার ভেতরে থাকবা, চোখ খুলবা না। তো মেয়ে আর কি ওর কোলের উপরে মোবাইলটা রেখে লাউড স্পিকারে রেখে তো ওরকম ইয়ে করে। তো ওই দিন আবার আমার যে ভাই থেকে রিজু ভাইয়া, সেও হচ্ছে ওই দিন আর কি ফোনে আরেকটা ফোনে বলে যে তুমি একা করতেছো ঠিক আছে, ওই ভাইয়া আছে, বাট আমি এটা মানে শুনতে চাই কি হচ্ছে বা না হচ্ছে। তো আরেক ফোনে ওই ভাইয়া আমার ভাইকে ওই কি রাখে, ওই ভাই হচ্ছে বিভিন্ন জিনিস বলে টলে আর কি মন্ত্রের মতো বা কিছু। ও তখন ওই আপুকে বলে তুমি চোখ বন্ধ করে রাখবা, যা করার আমি করবো আর কি। আপু চোখ বন্ধ করে রাখে। তো একটা পর্যায়ে যেটা হয় যে ও ভাই আরেকটা কথা বলে যে রুমের সবকিছু বন্ধ করে রাখবা, মানে দরজা জানালা সবকিছু, বা উঁচু যেমন কোনো উঁচু আলমারি আছে সেটা রুম থেকে বের করে ফেলো, কারণ দেখা যেতে পারে ওটা পড়ে যেতে পারে বা এমন কিছু। আপু ওটাই করে যে জাস্ট খাট বাদে আর বাকি সবকিছু বের করে দেয়, ইভেন টেবিলও বের করে গেছে, কারণ টেবিলও অনেক সময় যে সরে আসে যেরকম আমার সময় মুভিতে দেখি, বাট এগুলো কিন্তু আসলেও হয় অনেক সময়, কারণ ভাইয়া বলে এরকমও ঘটনা ঘটতে পারে যে তোমার টেবিল টেনে তোমার দিকে নিয়ে আসছে যেন তুমি এখান থেকে বের হয়ে যাও। তো আপু জাস্ট বসে থাকে। আর তো আপু বলে আমার স্পষ্ট মনে আছে সব আমি দরজা জানালা বন্ধ রেখেছিলাম, কিন্তু রুমের মধ্যে এত বাতাস আমার চুল মানে খুলে যাচ্ছে এমন অবস্থা, মানে চুলটা কেন আটকাতে পারে, কারণ আপুর চুল অনেক লম্বা থাকে, আর চুলও যদি ইভেন ওই সার্কেলের বাইরে কোনোভাবে এসে পড়ে তাহলেও সমস্যা, আপুকে টেনে বের করে নিয়ে পড়বে। তো ইভেন তার ড্রেস থেকে শুরু করে সব টাইট থাকতে হবে, কারণ এত বাতাস তার মনে হচ্ছিল সেই উড়ে চলে যাবে। এবং ওই অবস্থায় তাকে তার মা ডাকতেছে যে এই ভূমিকম্প হচ্ছে, ওঠ 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 ভূমিকম্প হচ্ছে,
মানে বাসার অন্যরা ইনফর্ম না যে সে এই কাজগুলো করছে,
সে বাসা সবাইকে বলে রাখছিল যাই হোক আমার রুমে আসতে পারবে না যত যাই ঘটুক। এবং আপু নিজেও দরজা লক করে ফেলছিল ভিতর দিয়ে, যদিও ভাইয়া রিকমেন্ড করছিল যে বাসা সবাইকে জানাও, বাট আপু মনে হয় ডাইরেক্ট জানায় না যে এমন কিছু করতেছি, কারণ ফ্যামিলি মেম্বার কোনো সময় না আসে থাকতে পারে না এরকম কিছু করতে লাগে। তো সেরকম বসে থাকে, মানে সে আর উঠেই না, ওভাবেই থাকে। আর তাকে একবার ওই ছেলেও আসে, ছেলে বলছে তুমি আমার বিরুদ্ধে এত খেপে আছো কেন, তুমি কেন আমাকে এত ঘৃণা করতেছো, তুমি সরাসরি না মানে ও শুনতেছে কানে, ছেলেটা বলতেছে যে তুমি মানে ও তো মনে মনে চিন্তা করতেছে যে আমি এই ছেলের বসে আর যাবো না বা হিট করি, আমি ওর কাছে যেতে চাই না এরকম। তো আর ওই ভাইটা বলে যে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সবার উপরে হচ্ছে স্রষ্টা সৃষ্টিকর্তা, কিন্তু আমি যে কাজটা করতেছি এটা বলে না যে লোহা দিয়ে লোহা কাটে, আমি যে কাজটা করতেছি এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক, তুমি এর মাঝখানে তোমার সৃষ্টিকর্তাকে দায়িত্ব নাও, কারণ আমি নিজেও যেটা করতেছি সেটা ওয়ান টাইপ অফ ব্ল্যাক ম্যাজিক, এটা হচ্ছে এটা দিয়ে ওটাকে কাটতেছি। তখন হচ্ছে ওকে বলেই দেয় যে অনেক সময় মানুষ বলে যে চোখ বন্ধ করে দোয়া দরিদ্র করতে পারতো, ওই ছেলেকে কেন মনে করতে পারত, এটা ওয়ান টাইপ অফ ব্ল্যাক ম্যাজিক যে মানে এটাকে ফিরিয়ে দেওয়া, যেটা করতে হচ্ছে এটাকে ফিরিয়ে দেওয়া। তারপরে হচ্ছে যে ওই আপু হচ্ছে ওই ছেলে এসে বলতেছে আমাকে কেন এত ঘৃণা করছে, আমি কত ভালোবাসি, মানে এরকম উল্টা পাল্টা কথা আর কি শুনতেছে। একবার তার মা আসে, একবার একবার কাজের মেয়ে আসে, আপু আপু আপনার মা তো হার্ট অ্যাটাক করছে, এরকম কিছু। তো যতগুলো একটা পর্যায়ে গিয়ে হয় কি, যতগুলো ওই মোমবাতি থাকে, এতক্ষণ যত বাতাসে ছিল না তো মোমবাতির আলো ছিল, মানে চোখ বন্ধ থাকলেও বুঝতে ছিল, হঠাৎ করে মোমবাতির আলো নিভে যায় এবং নেভার পরপরই আপু পেইন্ট হয়ে যায়, আপু পেইন্ট হয়ে যায়। কিন্তু মানে পরে যখন তার ঘুম ভাঙে, কিন্তু লাকিলি সে দেখে সে পেইন্ট হয়ে গেলেও সার্কেলের মধ্যেই ছিল, আর কারণ সার্কেল একটু বড় করে সে আঁকে। আর হচ্ছে ফোন তুলে দেখে যে মানে আমার ভাইয়ের তো ডিসকানেক্ট হয়ে গেল, ওই ভাইয়ারটা ছিল আর কি ফোন। তো ভাইয়া বলছে যে তোমার এখন আর কোনো সমস্যা নেই, তুমি এখন মার্বেলগুলো যেই রুমে দেখছিলে সেই রুমে একবার চেক করে দেখো আছে নাকি। তো আপু গিয়ে দেখে যে মার্বেলগুলো আর নাই। তো এরপরে হয় কি যে ওই আপুর সাথে রিসিভার ওই ঘটনার পর ভাইয়াও এত ভয় পেয়ে যায় বা আরো অনেক কিছু হইতে পারে, মানে পরবর্তীতে যোগাযোগ অনেক কমে যায়,
কমে যায়।
কিন্তু এরপরে আরো তাকে আবার এসবের সম্মুখীন হতে হয়েছে নাকি এটা আমি জানি না।
আসলে অনেকেই এই বিষয়গুলো থেকে অনেকেই আছে যে একটু দূরে থাকার চেষ্টা করে, এবং আমারও যেটা মনে হয় যে দূরে থাকাটাই বেটার, যদি না কোনো ভাবে কোইনসিডেন্টলি আপনি সেটার সাথে ইনভলভ হয়ে যেতে হয়। কারণ এই জিনিসগুলো যেহেতু আপনি বলেছেন যে ব্ল্যাক ম্যাজিক, আসলে ব্ল্যাক ম্যাজিক তো কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি সম্পূর্ণই প্রোহিবিটেড, নিষিদ্ধ একটা জিনিস। তো এটার অলওয়েজ একটা সাইড ইফেক্ট থাকে, যারাই ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘাটাঘাটি করেছে, তাদের লাইফে বা তাদের আশেপাশের কাছের মানুষদের কোনো না কোনো একটা বাজে ইম্প্যাক্ট হয়েছে। তরে অনেকগুলো এরকম স্টোরি পেয়েছে যে খুবই শেষ পর্যন্ত করুণ পরিণতিও হয়েছে, এরকম মানুষও পেয়েছে। তো আমিও আমরাও সেটা বলবো যে এই ধরনের চিন্তা যাদের মাথায় আছে, তো প্লিজ এটা মাথা থেকে ছেড়ে ফেলে দেন, এই জিনিসগুলো থেকে দূরেই থাকুন। আমার মনে হয় এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, যে লিসনার যারা শুনেছে এটা প্রত্যেকের বিশ্লেষণ কে কিভাবে নিবে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। উনি শুধু ওনার এক্সপিরিয়েন্স যেটা শুনেছে ওনার একজন কাজিনের কাছ থেকে সেটাই এক্সপ্লেইন করেছে। সো লিসনারদের উপর এটা ডিপেন্ড করছে যে আপনারা এটা কিভাবে নেবেন। আসলে এইসব ঘটনাগুলো 100% ক্ষেত্রে যেটা হয় নিজের সাথে বা নিজের খুব কাছের মানুষদের সাথে না ঘটার আগ পর্যন্ত বিশ্বাস করাটা খুব ডিফিকাল্ট, কারণ আমরা চোখে যা দেখি না ওই জিনিসটা বিশ্বাস করতে আমাদের অনেক সময় কষ্ট হয়। তো আমরা ওই জায়গাটাতে আর কাউকে কোনো কিছু বলতে চাই না। আর এরই সাথে আমাদের বিরতির সময় হয়ে গেছে, মানবিকে এই জায়গাতে আমার একটু থামাতেই হচ্ছে বাধ্য হয়ে, কারণ বিরতি নিতে হবে বাধ্যতামূলক, কিছু করার নেই। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতি নিব, এরপর আবারও ফিরে আসবো। সবাইকে মনে করে দিচ্ছি আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আরজে কিবরিয়া এবং আজকের অতিথিরা। ডর মানে ভয়। বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2, আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আরজে কিবরিয়া এবং রয়েছে আমাদের সাউন্ডের লোবান এবং সেই সাথে আজকের অতিথিরা। এবং বিরতিতে যাওয়ার আগে মানবীর ঘটনা আমরা শুনছিলাম এবং তার আরো ঘটনা বাকি রয়ে গেছে, সেই ঘটনাগুলো শুনবো। তবে সেই ঘটনায় যাওয়ার আগে একটু আমি বলতে চাই, যারা এরকম ঘটনা রয়েছে যাদের, যারা শুনছেন এই মুহূর্তে ডর, তারাও যদি শেয়ার করতে চান আমাদের সাথে স্টুডিওতে এসে ঘটনাগুলো, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আবারও বলছি 09613892892। এই নাম্বারে ফোন করে আপনি আপনার ঘটনাগুলো সংক্ষেপে রেকর্ড করতে পারবেন। যদি আপনার ঘটনা ভালো হয়ে থাকে আপনার সাথে যোগাযোগ করা হবে ডর টিমের পক্ষ থেকে এবং পরবর্তী এপিসোডে হয়তো আপনি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকবেন। তো যাই হোক, আর কথা না বাড়াই আমরা চলে যাচ্ছি মানবীর কাছে পরবর্তী ঘটনাগুলো শুনবার জন্য। পরে আরো একটা ঘটনা তো আছে আপনার, ওই ঘটনাটা একটু,
এটা একটু সিম্পল ঘটনা, এটা মোটামুটি কম বেশি অনেকেই ফেস করে। এটা হচ্ছে আমার কাজিনরা ধানমন্ডি থাকে আর কি, তো ওরা হচ্ছে বাসা বদলায়, তো ওরা আগে যে বাসায় থাকতো সেই বাসায় 15 বছরের মতো থাকতো আর কি। ওই বাসায় জাস্ট এক গলি থেকে আরেক গলি, পরের গলিতে আসছে। আর যেই নতুন বাসায় সেই বাসাটা খুবই পুরানো একটা বাসা, এটার মানে ডিজাইনই হচ্ছে আগের দিনের বাসাগুলোর মতো, যেমন জয়েন্ট বারান্দা থাকা, তো প্রত্যেকটা রুমের সাথে জয়েন্ট একই বারান্দা, অনেক লম্বা বড় একটা বারান্দা, এবং বারান্দাটা হচ্ছে পুরো ঘুরানো, ওদের বাসাটা আর কি একদম ঘুরানো। ওরা হচ্ছে আমার দুই কাজিন আর তাদের আমার আর কি আমার খালা, ওরা তিনজন আর কি একসাথে থাকে। তো ওরা কাইন্ড অফ সাবলেটের মতো থাকে আর কি, যে মানে বাকি অর্ধেক হচ্ছে তারা বাইরের লোকদের সাথে থাকে, এবং তারা হচ্ছে ছোট ফ্যামিলি, এই জন্য হচ্ছে মানে তারা অর্ধেক হচ্ছে আমার খালাদেরকে আর কি ভাড়া দিয়েছেন। প্রথম প্রথম যেটা হয় যে ভিতরে একটা ওদের কিং সাইজের বেড আছে, আর বাইরের রুমে যেটা সেখানে হচ্ছে ওদের কোনো সোফা নেই আর কি, একটা সিঙ্গেল বেডের মতো আর কি। তো ওখানে আরকি প্রথম দিন আমি শুই, তো আমি হচ্ছে ওই রুমে টিভি থাকে, আমার রাত জাগার অভ্যাস আছে, তো আমি টিভি দেখছিলাম। ওদের বারান্দাটা হচ্ছে কি ওই যে একসাথে তো মানে এক রুম থেকে আরেক রুমে বারান্দা হয়ে যায়, তো বারান্দায় কোনো লাইট নেই, তো ওদের রুমে লাইট অফ করা, আমার রুমে জাস্ট লাইট দেওয়া। আমি সাডেনলি বাইরে তাকিয়ে দেখি বারান্দাটা একদম অন্ধকার। এটা একটু অন্যরকম লাগে আমার কাছে প্রথমে, কারণ বারান্দা এত অন্ধকার হওয়ার কথা না, ধানমন্ডির এরিয়ার মতো একটা বাসা, সাথেই লাগো একটা বাসা, তারপর ওটা হচ্ছে হোস্টেল, ওখান থেকে লাইট আসবে কারণ ওখানে ছেলেমেয়েরা সজাগ থাকে বা কিছু, যদিও খালা বারান্দায় একটা হালকা পর্দার মধ্যে বড় কথা, আমার রুমে তো লাইট জ্বলতেছে, এত অন্ধকার হওয়ার তো কথা না, বড় বারান্দা তো, ওরা আর কি বিভিন্ন জিনিসও বারান্দায় রাখছে আর কি, ওদের বিভিন্ন আসবাবপত্র, আমি একটা কিছু দেখতেছি না বারান্দায়,
ঘন অন্ধকার।
হ্যাঁ মানে একটু হচ্ছে দেশ গ্রামের মানুষ দেখে না বারান্দায় কিছু দেখা, তাও তো দেশ গ্রামের বারান্দায় চাঁদের আলোর জন্য দেখা যায়, এখানে কিচ্ছু দেখতেছি না। তা আমি একটু ভয় পেয়ে গেছি যে এত অন্ধকার, আমি এখন হেঁটে ওই রুমেও যাবো কিভাবে, আমি বুঝতেছি না।
গেলে তো ওই বারান্দা দিয়ে যেতে হবে,
মেইনলি হচ্ছে আর কি আমার ওয়াশরুমে যাওয়া লাগতো, তো আমি তখনই কি তাকে, আমি তখন টিভি দেখতেছিলাম, খেয়াল ছিল না। এখন আমি যে কি ঝামেলায় পড়ছি, কি করব, এত অন্ধকার আমার কাছে ভয় লাগা শুরু করছে। ওই পুরাত আমি আর ঘুমাতে পারিনি, মানে ওই অন্ধকার দেখে আমার ভয় লাগছে, আর পুরাত না ঘুমালেও আমার চোখ লেগে যায়। আমি না ফিল করতেছি যে বারান্দায় কেউ হাঁটতেছে বা কিছু, আমি প্রথম দিন মনে করছি এটা আমার ভয়ের জন্য হয়েছে। তো আমি পরদিন সকালবেলা নাস্তার সময় আর কি খালাকে বলছি, খালা তোমার বাসাতে ঘুমাইতে পারলাম, নতুন বাসা কি ভুতুরিয়া বাসা নিছ। খালা বলে কেন এই কথা কেন বলতেছিস, বললাম যে কি ভুতুরিয়া বাসা, রাত্রে বলে একেবারে গাঢ় অন্ধকার বারান্দা, মানুষ মনে হাঁটতেছে এরকম, একবার মনে করছি তোমরা হাঁটতেছো। খালা বলতেছে যে তুইও তাইলে এটা ফিল করছিস, এটা শুনে তো আমি চুপ। আর আমার এই কথা শুনে বাচ্চা দুটো ঘুমাচ্ছিল আর কি আমার কাজিন, ওরা ঘুম থেকে উঠে গেছে, ওরা ঘুম থেকে উঠে আসে বলতেছে মনে হলো তুমিও কিছু ফিল করছো, তুমিও কিছু ফিল করছো, আমি তো কি হয়েছে কি হয়েছে বল। তখন আর কি তারা বলতেছে যে তারা নর্মালি করে কি মানে ভিতরের রুমটাতে খালাচ্ছে সেলাই করে, সেলাই এর কাজ করেন আর কি, তো ভিতরের রুম আছে তার সেলাইয়ের মেশিন টেশিন আছে, তো ওটা হচ্ছে একদম যে বারান্দা যাওয়ার যে দরজাটা ওটার পাশে। আমার যে কাজিন, যে মেয়ে কাজিন আসলে বড় যেটা, ও হচ্ছে ক্লাস এখন নাইনে পড়ে, তখন এইটে পড়তো, ও হচ্ছে এরকম ওর মা কাজ টাজ করে বা কিছু, ওই রুমটা একটু মানে আসবাবপত্র বেশি, তো ও সামনের এই রুমে এসে নামাজ পড়তো আর কি। ওনাকে একদিন এরকম নামাজ পড়তেছে মাগরিব আজানের দিকে, এরকম সবাই নামাজ পড়তেছে, ওর স্পষ্ট মনে হয়েছে কেউ এসে যদি সিঙ্গেল বেডটা এসে বসছে, একদম ধাপ করে বসার সাউন্ড। তো ও এটা শুনে নামাজের মধ্যে কোনোভাবে নামাজ শেষ করে এসব মাকে বলে। এর আর আমার খালা হচ্ছে রাত জেগে সেলাই টেলাই করেন, তো বাচ্চারা ঘুমে যাওয়ার পর সে আরো এক দেড় ঘন্টা পরে ঘুমান, তো সেও নাকি এরকম শোয়ার পর বারান্দায় হাঁটার শব্দ শোনেন, তারপরে কাশির শব্দ শোনেন এরকম, বা কেউ হাঁটতেছে বা একটা মুভমেন্ট। এটা নাকি খালাও কয়েকদিন খেয়াল করছেন যে মাঝে মাঝে এরকম বারান্দা একদম অন্ধকার হয়ে যায়, তো মানে এটা সে নিজেও কোনোদিন বুঝতে পারে, কারণ বাসেই একটা বিল্ডিং একদম লাগোয়া। ওইটা তো গেল এরপরে, এরপরে আমি আরো জানতে পারি যে মাঝে মাঝে আমার কাজিনরা করে কি আমার বাসায় চলে আসে, তখন খালা একা থাকে বাসায়, খালা নাকি রাত্রে একদিন সেলাই করতেছে। তো আমি আগেই বলে রেখেছি যে একদম বারান্দায় যাওয়ার যে দরজাটা তার পাশে তার সেলাই মেশিন, তো মানে তার পিছে দিয়ে আর কি ওই দরজা দিয়ে বারান্দায় যেতে হয় আর কি, একেবারে নিঃশ্বাস তার ঘাড়ের উপর নিঃশ্বাস করতে, এবং সে মানে মাথা ঘুরিয়ে দেখে কেউ নাই, সে এত ভয় পেয়েছে সে পুরো রাত ঘুমায়নি, এবং সে তার বাচ্চারা যখন এসে পড়ে সে আসলে পুরো রাত ঘুমায় না। তো সে প্রথম কদিন আমাদের জানায় নাই এই ঘটনাটা, পরে মাঝখানে হয় কি একদিন সে মানে আমার কাজিনদেরকে দুজনকে একসাথে পাঠাতে চায় না, বলে একজনকে নেয়, বলে একজনকে নিবো কেন, নিলে দুজনকে নিবো, দুজনই তো বাচ্চা মানুষ, একজনের মন খারাপ হয়ে যাবে একজনকে নিলে, তো বলতেছে না বাসায় না আমি একা থাকতে পারিনি এরকম সমস্যা। এরপর আমি যতবার ওদের বাসায় যেতাম যে ওদের সাথে সময় শুতাম আর কি ওদের কিং সাইজ বেডে, আমার এরকম ঘুম ভাঙছে মানে আমি ওয়াশরুমে যাবো উঠে লাইট দেবো ওদের রুমে, আমি স্পষ্ট শুনতেছি কে জানি জোরে জোরে বারান্দায় হাঁটতেছে,
এটা চলে গেছে আর পায়চারি করছে?
না না, আমি পায়চারি করছি আর কি, রাউন্ড হয়ে হাঁটতেছে বারান্দায়, কিন্তু সে রুমের মধ্যে ঢুকতেছে না। ওদের দিকে দেখলাম যে খালা উঠলো নাকি বা কিছু না, তিনজনই শুয়ে আছে। আমি তো শেষ, তারপর আমি ফজরের আজান দেওয়া পর্যন্ত সজাগ ছিলাম, মনে আমি এক দেড় ঘন্টা সজাগ ছিলাম, পুরো সময় আমি ফুটেজ চেক পাইছি। এবং এটা অনেকে বলতে পারে যে
যতক্ষণ আপনি সজাগ ছিলেন এই ফুটেজ চেক ছিল।
হ্যাঁ, এবং অনেকে বলতে পারে যে উপরের তলায় হয়তো কেউ হাঁটছে বা কিছু, এটা আমি একদম নিজে ফিল করছে যে হ্যাঁ কেউ হাঁটতেছে।
উপরের তলায় হাঁটার শব্দ আর হচ্ছে আমি যেখানে আছি ঠিক তার পাশের বারান্দায় হাঁটার শব্দ টোটালি ডিফারেন্ট।
শীতের রাত, উপরের তলায় যেই হোক সে, আর ওই বারান্দায় প্রচুর ঠান্ডা, এত বড় বারান্দা দেখে প্রচুর ঠান্ডা বাতাস আসে। ওইখানে কারো এত রাত্রেবেলা কোনো বাসারই মানুষের এত হাঁটার কথা না। একটা টুইস্ট আরো আছে, ওটা বলছি পরে। খালার সাথে এরকম ঘটনা ঘটতে তো সে পুরো ফিল করে যে এটা একটা নিঃশ্বাস, তারপরে কাশির শব্দ পাই, তো এরকম অনেক কিছু। তো আমাদের একজন নানু আছেন, উনি হচ্ছেন মানে অনেক পরহেজগার, একজন আমার পড়েন অনেক, আর উনি হচ্ছে কি এইসব সম্পর্কে কিছু হয়তো জানেন বা বুঝেন। উনি তো সাহসী ব্যক্তি, ওনাকে আমরা প্রথম দিন মানে খালারে আর কি সামনের যে রুমটা কি সিঙ্গেল বেড, তাকে ওখানে শুতে দেন। তো সে এরপর দেশে চলে যায়। তো পরে একদিন আমরা এরকম দেশে যাই, আমাদের নানা মারা যান, তখন আমরা দেশে যাই, কথার কথায় কথাটা উঠে। তখন নানু বলি কি আরে তোরা বলতেছিস, আমিও তো এখানে ভয় পাই, আমারও মনে হচ্ছে বারান্দায় কেউ আছে। সে গ্রামে থাকে, তাদের তো এগুলো বেশি সাহস হওয়ার কথা, বা তারা পুকুরে যায় দিয়ে ভরে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না। সে বলতেছে যে তোর বাসায় আমার মনে হয়েছে কিছু আছে, বা তোরা থাকিস বলে তোদেরকে কিছু বলি নাই। আমার আমার নিজেরও ফিল করছে যেই জিনিসটা সে বারান্দায় থাকে, কোনো রুমের মধ্যে আসে না, সে সবসময় বারান্দায় থাকে। তো আরেকদিন যেটা হয় যে আমাদের সামনের বিল্ডিং মানে খালাদের যে বিল্ডিংটা ওরা ঠিক অপোজিটেই যে বিল্ডিং মানে তাদের সামনে যে ফ্লোরটা, ওই ফ্লোরে হচ্ছে যারা থাকেন তার একটা ছেলে আছে, ওই ছেলের নামও সাদমান, আমার কাজিনের নামও সাদমান। তো হচ্ছে দুই ছেলে আর কি আবার একই ক্লাসে পড়ে একই সেকশনে, তো তারা একই নাম দেখে দুজনের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ। তো ওই আমার খালা আর কি ধীরে ধীরে মানে আরো এক দেড় বছর থাকার পর জানতে পারেন যে ওই আন্টি হচ্ছে আর কি সাদমানের ফ্রেন্ডের মা। একদিন এরকম আন্টির সাথে রাস্তায় কথা হচ্ছিল আর কি, তো মানে আন্টি নিজে এসে বলতেছিল আপনি সাদমানের মা, তাই না? বলে হ্যাঁ। তো এরকম দু একদিন এরকম তারা বাজার করতে যায়, কথাবার্তা হয়। তো একদিন আন্টি আস্তে আস্তে বলে কি আচ্ছা আপনার তো শুধু তিনজনই থাকেন রাইট? না, আমার খালা বলেন যে হ্যাঁ আমি থাকি, ওদের বাবা আমাদের সাথে নেই আর কি, বাসায় কোনো পুরুষও থাকে না। বলে হ্যাঁ থাকে, সেটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা যে উনি থাকেন। তো বলতেছে যে না আপনাদের পোর্শনে কেউ থাকে না, আমার খাওয়া হয়েছে কি আর তাদের পোর্শন থেকে যেখান থেকে বারান্দা শুরু হয়েছে ওখানে একটা পর্দা দিয়ে রাখছে, তো ওটা যে কেউ দেখলে বুঝবে যে এই পাইকটা আর কি আলাদা। তো বলে কি না আপনাদের পোর্শন ওই পাশে না। তো বললেন না আমাদের এখানে কোনো মানে গত দেড় বছরে কোনো পুরুষ আর কি থাকেননি, যারাই থাকতো সব মহিলাই। বলে না একদিন রাতে কি আমি এরকম বারান্দায় আসছিলাম, সে নাকি এরকম এক পুরুষের মতো অব্যব দেখতে পান। তো তখন তার একটু সন্দেহ হয়, কারণ এরিয়ার মানুষ সবাই মোটামুটি জানে এদের সাথে কোনো পুরুষ থাকে না, বা এখানে একজন মহিলা বা দুটা বাচ্চা থাকে। তো সে বলতেছে আমি যতটুকু জানি যে আপনাদের বাসাতে কোনো পুরুষ নাই, আমার সাথে বলা ঠিক ছিল না, বাট আমার একটু জিনিসটা অন্যরকম লাগছিল, আর একজন পুরুষ ছিল ওটা কথা না, কথা হচ্ছে যে সে না হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেছে। মানে আমি একজন অবয়ব দেখলাম, সে আমি দেখার পর কোথাও তাকিয়েছিলাম, যারা এটা সাদমানদের বাসা না,
মানে বোঝার চেষ্টা করছিল
হঠাৎ করে দেখে আবার নাই। তখন আর কি খালার কি একটু টেনশন করেন যে এটা তো মানে হওয়ার কথা না। অবশ্য খালার যে প্রবলেম ছিল সেটা তাদেরকে বলেনি। এটা নিয়ে আরেকটা ঘটনা আছে, সামনের রুমে যে সমস্যাটা হয়, তাদের বাসায় একটা বুয়া কাজ করতো, মদিনা বুয়া, একটু কাজ চোর টাইপের ছিল আর কি। তো সে সামনের রুমে একদিন ঘুমাচ্ছিল আর কি, এরকম খালা মনে কোনো কাজ করতে দিচ্ছে সামনের রুমে, তো সে লাইট অফ করে ঘুমিয়ে গেছে। বিকালবেলা তারাও ঘুমাচ্ছে, সে ওই রুমে ঘুমাচ্ছে। মদিনা বুয়া নাকি স্পষ্ট দেখে একজন পুরুষ এসে ওই সামনের সিঙ্গেল বেডটা, যে ও বুয়া হচ্ছে নিচে শুয়ে, ওই বেডের উপরে খুব ধাপ করে শুয়ে পড়ত। এটা দেখে বুয়া নাকি সাথে সাথে ঘুম থেকে উঠে দেখে ফেলার করেও নাই। ওই বুয়া নাকি খালার বাসায় প্রায় 10 বছরের মতো কাজ করছে, সে ওই দিনের পর আসেনি ওই বাসায়, সে এত ভয় পাইছে। এখনো আছেন, বাট রিসেন্ট আসে বাসা বদলাবে আর কি, কিন্তু মানে খালা যেটা বলতেছে যে এটা কোনো সমস্যা করেনি এখন পর্যন্ত, আর যেহেতু আমরা বাসা বদলিয়ে ফেলতেছি তাহলে আর তারা কোনো
হয়ে গিয়েছিল, এবং ওই জিনিসটা থেকে খুব একটা কোনো ধরনের কোনো এফেক্ট তাদের উপরে
না।
সেই ক্ষেত্রে আমি মনে করি এটা যদিও একটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায় যে আমি যেই জায়গাটাতে আছি আমার আশেপাশে এমন কিছু এক্সিস্টেন্স আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, অনেকে এই ভয়টা নিতে পারে না, অনেকে হয়তো কিছুটা সাহস লাগে। যে আপনি শুরুতে বলেছিলেন একটা সিম্পল ঘটনা, বাট আমি মনে করি না সিম্পল, যদি না ওই বাসায় বাসিন্দা আপনি নিজে হয়ে থাকতেন।
ও আমি আরেকটা স্কিপ করে ফেলেছি যে বাড়িওয়ালারা ওনাদের তো পুরোটাই নিজেদের, ওনাদের তো অর্ধেক আর ভাড়া দেওয়ার দরকার নেই। এটার মেইন কাহিনী হচ্ছে আমাদের যে আন্টি, যে বাড়িওয়ালা আন্টি মানে তার হাজবেন্ড সহ থাকেন, তো ওনার বাচ্চারও খুব ছোট, 2 বছর 2.5 বছর, তো উনি বিয়ে করছেন 3-4 বছর হয়েছে, বেশি দিন হয় নাই। তো তারপরে আর কি তার হাজবেন্ডের কাছে আলাদা হয়ে এই বাসাতে আসে, আগে এই বাসাতে ভাড়া ছিল আর কি। যেটা আমি স্কিপ করে ফেলেছি ঘটনা ট্রেডে, যে তাদের প্রথমে কিন্তু ভাড়া দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, আন্টিও এসব ফেস করতেন, এই জন্য সে ভাড়া দেন
মানুষ একটু বাড়ানোর জন্য, নিজের সাহসটা বাড়ানোর জন্য।
আর এদের আগে 2টা মেয়ে হচ্ছে আর কি থাকতো, তারা 2 বোন। তো একদিন আন্টি এরকম ঘুম থেকে উঠে দেখেন যে মানে তাদের ওয়াশরুমটা হচ্ছে আলাদা আর কি, মানে আন্টিদের হচ্ছে অ্যাটাচ কিন্তু এদের ওয়াশরুমটা হচ্ছে মাঝখানে একটা স্পেস পার হয়ে যেতে হয়। তো আন্টি এরকম রাত্রেবেলা উঠে দেখে যে ওয়াশরুমের সামনে একটা বেসিন, ওখানে একটা ছেলে দাঁড়ায় মুখ ধুচ্ছে। আন্টি মনে করি কি তাদের একটা ভাইও থাকেন, ওই ভাইটা মাঝে মাঝে আসতো। তো আন্টি বলতেছেন যে আপনারা তো বলছিলেন আপনারা মেয়ে মানুষ কখনো আপনাদের ভাই থাকলেও আনবেন না, রাতেও থাকবে না। আপনি বলতেছেন যে মানে এখন আপনার ভাই আসছে কেন রাত্রেবেলা, আপনারা তো আমাকে দেখানো নাই আপনার ভাই আসছে বা বলেনও নাই, আমি এরকম রাত্রেবেলা উঠে দেখি আপনার ভাই। তো ওই মেয়ে দুটো অস্বীকার যে না আমাদের ভাই আসছে ঠিক আছে, বাট ও রাত্রেবেলা এখানে থাকে না, আপনার সাথে শর্তে এটা কোনো পুরুষ রাত্রে থাকতে পারবে না, তো আমাদের ভাই থাকে না। তো পরে এই মেয়েদের সাথে অনেক ঝামেলা হয় এটা নিয়ে, পরে মেয়েরা চলে যায়। তো পরে যে আমার খালা ওই যে ছেলে ওই যে একটা পুরুষ অবয়ব দেখার কথাটা যে এটা আন্টির সাথে বলেন, তখন আন্টি আর কি মনে করেন যে
হতে পারে,
হতে পারে, কারণ ওই মেয়ে দুটো স্বীকারই করতেছে না যে আমাদের ভাই আসছে। কারণ একটা মানুষ আসলে হয়তো বলে যে হ্যাঁ ভুল হয়ে গেছে, এরপরে শিকার আসবে না, মেয়ে দুটো স্বীকারই করতেছে না। এবার আন্টির মানে পরে মনে হয়েছে যে হতে পারে
অন্য
কিছু সেটা থাকছে।
ওকে, মানে যাই বলি মানে জানি না কার কাছে কেমন লেগেছে, আমি বলি যে সিম্পল হলেও আমার কাছে কিন্তু অন্যরকম লেগেছে। কারণ আমি যদি নিজে নিজেকে চিন্তা করি, আমি ওই ফ্ল্যাটের বাসিন্দা, আমার জন্য এটা মোটেও সিম্পল ঘটনা হইতো না। এবং আমি জানি না আমি এতদিন সার্ভাইভ করতে পারতাম কিনা, কারণ আমি যে আমি ঘুমাচ্ছি, আমি একা ঘুমাচ্ছি না, হয়তো মানে অদৃশ্য কোনো কিছু আমাকে ফলো করছে, এটা খুব মানে অস্বস্তিকর একটা জিনিস। এটা আপনার ক্ষতি করুক কিংবা ক্ষতি না করুক, যাই হোক না কেন। ওকে, যাই হোক, মানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে এই দুটো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি যারা শুনেছে, লিসনার যারা আছে, তাদের কাছে খুবই ভালো লেগেছে বলে আমার বিশ্বাস। আমি জানি না আসলে কেমন লেগেছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও থ্যাংক ইউ।
ওকে, এবার হচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে যাওয়ার পালা, এবং তার কাছেও কিছু ঘটনা রয়েছে, যেই ঘটনাগুলো আশা করি শোনার জন্য সবাই অপেক্ষা করছেন। ইনফ্যাক্ট আমাদের কথার চেয়ে ঘটনাই বেশি শুনতে চায়, এবং সেই জন্যই ডর রিভার্স করে, অনেকটা ডর রিটার্ন বলতে পারি আমরা, ডর আস্তে আস্তে আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে। তো আমরা সেই জন্য কথা বাড়াতে চাই না, আমরা এবার চলে যেতে চাই আমাদের অতিথির কাছে। তার আগে একটু মনে করিয়ে দেই সবাইকে, আপনি শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আর আমি সুমন আজকে আপনাদের সাথে, আর জি কিবিয়া রয়েছে এবং আজকের অতিথিরা তো আছেই। তো একটু পরিচিত হয়ে নিই।
জি, আমার নাম তারিক আমিন রনি। ব্যক্তিগত ভাবে সুমন ভাইকে তো অনেকটা ধন্যবাদ দিতেই হয়।
আসলে রনি ডরের সাথে সেই শুরু থেকেই আছে, আমরা ডর কিছু তার এই পথ চলার মাঝে অনেক অনেক কিছু ফ্যান পেয়েছে, যারা খুব ডাইহার্ড ফ্যান এবং খুব ডরকে পছন্দ করে। রনি হচ্ছে তাদের মধ্যে একজন, এবং যে কোনো সময় ডরের কোনো প্রয়োজনে রনিকে অলওয়েজ প্রস্তুত পাওয়া যায়। ডরের প্রতি এতটাই ভালোবাসা রয়েছে, তো আমরা আসলে গ্ল্যাড যে আমরা এরকম কিছু মানুষ পেয়েছি ডরকে যারা ভালোবাসে।
আপনাকে ধন্যবাদ, বাট এত মনে হয় শোনানোর যোগ্য কি আমি ভালোবাসি
আমাদের জায়গা থেকে, আমাদের যেটা মনে হয়
ব্যক্তিগত ভাবে আমি ডরকে তো ভালোবাসি। তো ডর আর সুমন ভাইয়ের নামটা অ্যাকচুয়ালি এমন ভাবে জড়ায় গেছে যে আলাদা করাটা খুব টাফ,
মানুষজন আবার আমার নাম শুনে ভয় না পেলেই হয়,
না না ভয় পাওয়ার কথা শুনি নেবে।
রনি, আমরা ঘটনায় যাই।
জি ভাইয়া, খুব যে আহামরি কোন আনকমন ঘটনা তা না, সচরাচর
ভয়ের জন্য এমন না যে আহামরি হইতে হবে, ভয়ের জন্য রক্তাক্ত হইতে হবে, ভয়ের জন্য আপনাকে সেই জঙ্গলের ভেতরে চলে যেতে হবে। তো ভয়টা এমন একটা জিনিস মানে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মুহূর্তের মধ্যে আপনার সেটা মনের মধ্যে গেঁথে যাবে।
এই ঘটনাটা যেখানকার মানে মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারবে না যে এরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা হয় বা এরকম একটা জায়গা আছে। আমি ঠিকানা তো অ্যাবসলিউটলি বলবো না, বাট এটা হলো ধানমন্ডির 27 নম্বর রাতাপালাদ থেকে আই হসপিটালের ভিতরে রাস্তাটা, এর ভিতরে কোন একটা বাসা হবে, এবং এই বাসাটা হলো আপনার 4তলা। আমারই বড় ভাই এবং খুব ক্লোজ বড় ভাই প্লাস ফ্রেন্ড এর মতোই বড় ভাই, ওনার নাম নিতে সমস্যা নেই, উনি আমি চাইছিলাম ওনাকে নিয়ে আসতে ডরে, কিন্তু উনি বলছেন যে আমি যদি কোনোভাবে যাই আর আমার বাসায় যারা আসছে তারা যদি বুঝে আমার 12টা বাজে ফেলবে। আমি প্রথমে বুঝি না যে বাসায় যারা আছে বাধা বাজায় ফেলবে কার থেকে, আঙ্কেল আঙ্কেল কথা বলতে দরকার না, এমন কেউ আছে যাদেরকে আমি চাই না বা থাকে তারা।
ওকে বুঝতে পেরেছি, মানে আসলে উনি যদি এই ঘটনাটা শেয়ার করতে আসে কোনো ধরনের কিছু অদ্ভুত জিনিস আছে বা অশরীরী জিনিস আছে যেই জিনিসটা তার উপর মানে আঘাত করতে পারে।
এবং সবচেয়ে বড় কথা যে মানে ওনাদের বাসাটা ছিল পাঁচতলা আর মোটামুটি ওনারা প্রচুর মানে আমি বলবো যে রিচ ফ্যামিলি, ওনাদের ফ্যামিলিতে উনি ওনার আব্বা ওনার মা এই তিনজন বাসা, কিন্তু বাসা কিন্তু পাঁচতলা কিন্তু ভাড়া দেওয়া থেকে বাসা না, পুরোটাই নিজেদের। এর জন্য হয়েছে কি একটা দুইতলা তিনতলা এই দুটো ফ্লোর সবসময় ফাঁকাই পড়ে থাকে ওখানে সচরাচর। আমরা যখন যাই আমি দেখি যে তাদের দুইতলায় একটা বিশাল বড় আপনার রুম প্রায় 3-4 হাজার স্কোয়ার ফিট একটা রুম বিশাল বড়, এবং ওইখানে তারা সম্ভবত নামাজ পড়ে একসাথে, তারা সম্ভবত শিয়া কমিউনিজমের থেকে সম্ভবত, আমি যতটুকু বুঝছি যে আমাকে বলছে একবার। তো এর জন্য হচ্ছে কি তারা এরকম মানে ঈদের সময় এই সময় তারা ওই ফ্লোরটা ইউজ করে নামাজ পড়ে যারা আত্মীয় স্বজন যারা আছে। আর চারতলা হয়েছে কি আপনার প্রায় 6-7টা রুম, আমার মনে হয় ওই রুমের কথা 4-5 বছরে তারাও গেছে ফ্যামিলি মেম্বারই বা তিনজন মতো, আর বড় বোন যে সে তার হাজবেন্ডের বাসায় থাকে গুলশানে। তো ওনার কথা হলো যেটা যে উনি বলে যে ওনাদের যে বুয়াটা আছে প্রায় 30 বছর ধরে ওনাদের সাথেই কথা আছে। তো এরকম যে বলা যে সচরাচর একদিন নাকি সে দেখতেছে তার রুম কিন্তু সে আটকে রাখে লক করে রাখে, মানে আমরা যেমন নর্মাল 8-10টা বসে কি হয় আমাদের রুমে চাইলে আমাদের বাবারা চলে আসে বা বাবার রুম আমরা যাই, তারা কিন্তু এরকম না, তারা কিন্তু এক একজনের রুম খুব পার্সোনাল বা খুব প্রাইভেসি নিয়ে চলে, এবং নক ছাড়া বাবা ছেলের রুমে ঢোকে না, ছেলেও বাবার রুমে ঢোকে না, এটা জাস্ট পার্সোনাল লাইফ আসলে। তো সে রাতে এরকম ঘুমায় আসে সে দরজা লক করে রাখে সবসময়, তো ঘুম থেকে হঠাৎ করে সে মানে জাস্ট ঘুম যে ভাঙে দেখেছে তার সামনে তার যে বুয়া আমার সম্ভবত আলিয়া নাম ওনার, আলিয়া বুয়ার সামনে দাঁড়ায়। তো এইটা দেখে মানে সে ভয়ের থেকে হতবাক হয় বেশি, যে কি ব্যাপার আমার রুম লক করে এই ঢুকলো কিভাবে ভিতরে, আমার থেকে সে প্রায় 2-3 বছর বড় হবে, তো তখন ক্লাসে 6 বা 7 পড়তো, তো সে খুব খেপে যায় এবং সে মোটামুটি উঁচু মানে শাউট করে ওঠে যে তুমি আমার রুমে কি করতেছো, একটু মানে একটু রাগ করেই বলে। তো এটা বলার পরে সে দেখে যে এটা যে ওই যে আবহাওয়াটার সামনে দাঁড়ায় আছে নাই মানে একদম মানে আমরা সিনেমাতে দেখি যে এরকম, উনি আমার বলে যে ভাই বিশ্বাস করবো না, মানুষ বিশ্বাস করতে চায় এগুলো বললে মনে করে যে হয়তো বা চাপা মারতেছি বা ভুল মারতেছি, কিন্তু একটা চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেলো মনে হলো মানে কি বলবো যে সিনেমাতে যেগুলো আমরা দেখি যে একদম পুরো ভ্যানিশ। আমি ওইটা দেখার পরে আমি বলি মানে আমি বাবাকেও বলে মাকেও বলে চিল্লাই উঠে, কারণ আমি তখন 6-7 পড়ি আমি এটাকে কখনো এগুলো ফেসই করি নাই, এগুলো কি আমি বুঝতামই না, এত ভয় সে পায় বয়ে মানে চিল্লাই ওঠে এবং ফেইন্ট হয়ে যায় সে। তার বাবা আসে, আসে তার বাবা কিন্তু রুমে ঢুকতে পারে না, রুম কিন্তু লক করা ভিতর থেকে, কোন রকম ভাবে যাক সে পরে তার জ্ঞান ফিরে ফেরার পরে সে রুম দরজা খুলে পরে যে এরকম এরকম অবস্থা আমি দেখছি ওরকম। তো পরে তার বাবা তার ওই মিলাদ পড়ায় হুজুর টুজুর দেখে মিলাদ পড়ায় হোয়াট এভার। তো এটা কোনো একটা ঘটনা, এরকম ছোট ছোট অনেক ঘটনা আসছে। আরেকটা ঘটনা হলো একদিন কি এরকম হ্যাঁ যে আলিয়া বুয়া নাকি একদিন এরকম দেখতেছে সেরকম ঘুমায় আসে আমার ওই ভাই নাকি
মানে ওনার রুমে
বুয়া রুমে একটা ভাই নাকি বুয়া রুমে যা তারা, তো সেও অবাক যে কি ব্যাপার এবারে এখানে কেন, ওই তখন হয়তো কত তার হয়তো বা 5-6 বছর আগের কথা। তো সে দেখে তো অবাক হয় যে কি ব্যাপার মানে সচরাচর তো ভাইয়া বা মানে স্যারে কখনোই তো আমার রুমে আসে না, কখনই আসে না, তো দাঁড়ায় থাকে। এইটা যখন দেখে দেখে নাকি মানে আমার ভাইয়ের নাম সালেম ভাই, তো সালেম ভাই নাকি মানে এরকম তার রূপ ধরে যাচ্ছিল, সে বলতেছে এরকম যে নাকে নাকে নাকি নাকি কথায় বলতেছে যে তোরে মায়েরা ফেলবো তোরে মায়েরা ফেলবো তুই না বুঝা একটা কাজ করছিস, এটা যখন বলবো বলে ভ্যানিস ওরকম ঠিক আগের মতো ভ্যানিস।
রনি আমি সরি এই জায়গায় একটু থামাতে হচ্ছে তোমাকে, কারণ আমাদের বিরতি নেবার সময় হয়ে গেছে, আরো একবার আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর আবারও ফিরবো। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে রয়েছে আজকের অতিথিরা এবং আজকে কিবিয়াও আমাদের সাউন্ডের লোবান।
ডর মানে ভয়,
বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2 তে, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে আজকের অতিথিরাও রয়েছে এবং বরাবরের মতো আর্যে কিবরিয়া খুব নীরব দর্শকের ভূমিকায় রয়েছে এবং আমাদের লোবান ভাই তো সাউন্ডের যত কাজ আছে করে যাচ্ছে। ওকে রনি, আমরা আবার ঘটনায় প্রবেশ করি।
এটা যখন বলবো বলে ভ্যানিশ, ওরকম ঠিক আগের মতো ভ্যানিশ। এটা দেখার পর ওই বুয়া এত জোরে মানে চিল্লানো দেয় যে মোটামুটি সালেম ভাই তার আব্বা আন্টি সবাই ধরে ছুটে আছে, কি ব্যাপার কি হয়েছে? বলছে ভাইয়া একটু আগে এসে আমার বলছে আমার বাইরে হবে। সালেম ভাই তো শুনে আকাশ থেকে বেরোতে বলে কি, আমি তো রুমের ভিতর থেকে বেরোলাম না। যাই হোক, এরকম কিছু ঘটনা আছে। একদিন আমাদেরকে নিয়ে যায়, আমরা প্রায় তিন চারজন তার রুমে থাকি, এবং আমারে বলেছে যে তারেক আলী ছিলাম আমরা, যে তোমাদের কাছে আমি একটা বাজি লাগে কি কি দুইতলা তিনতলা পারলে একা একটু ঘুরে আসো
রাতের বেলা।
হ্যাঁ রাতের বেলা, দিনের বেলায় ভয় লাগে ভাই। বাসাটা কিরকম হয়েছে কি ভাই, মানে জানেন যে সচরাচর ঢাকা শহরে বাসার সাথে মিলানো যায় না, বাইক থেকে দেখলে মনে হয় আট দশটা নর্মাল বাসার মতো, ভিতরে ঢুকলে বোঝা যায় যে বাসা না গুদাম ঘরের ভিতরে আসছি। বাসাটা এরকম করেছে আপনার পর্দা দেওয়া থাকে, প্লাস এমন করে সামনে দিনের বেলাও যায় না ভিতরে, আর রুম গুলো কিরকম অদ্ভুত।
মানে এটা কি ওনারা ইচ্ছা করেই করে নাকি এমন করে রাখার জন্য ওনারা বাধ্য, মানে ওনাদেরকে বাধ্য করা হয়?
আমি ভাই ওনাকে জিজ্ঞাসা করছি, উনি মানে ঠিকভাবে আসলে না বলতে চায় না। এবং আমি আজকে যখন এখানে আসার কথা আমি ওনাকে বলছি, ভাই আপনার তো যে ঘটনা ঢাকা প্রাণকেন্দ্রের মতো এরকম একটা ভূতের বাসা নিয়ে থাকেন আপনারা, চলেন। উনি বলছে বাবা গো মা গো আমার মাফ করে দাও, লাগলে তুমি আমার ঘটনা বলো, আমার নামও বলো, সমস্যা নেই, আমি যাবো না।
আচ্ছা, আসলে আর কি কি হয়, মানে কেন এই ভয়টা কেন? তার মানে যেহেতু ভয় আছে, দ্যাট মিন্স হচ্ছে কোনো না কোনো টর্চারও তাদের উপর আছে। যেমন এর আগের ঘটনায় আমরা শুনেছি যে যেই জিনিসগুলো বাসায় থাকে কোনো ধরনের কোনো এফেক্ট করতো না, কোনো মানে বাজে প্রভাব পড়তো না। তো ওনারা যেহেতু এত ভয় পাচ্ছে, তার মানে কিছু না কিছু একটা
ভয় পাওয়ার হয়েছে কি আসলে? মানে ব্যাপারটা কি, উনি একমাত্র ছেলে হয়েছে কি যে উনি একদিন আমরা যেরকম বলে যে ঘুরে আসো তো নিচ থেকে, তো আমি একা যাওয়ার আমার সাহস, আমি অত সাহসী মানুষ না, কেউ সাথে থাকলে সাহস থাকে। তো আমি ওই আমার ফ্রেন্ড আলীকে নিয়ে আমি দুইতলায় যাই ভাই। আমি যখন গেলাম, এটা হতে পারে হয়তো বা মানসিক ভাবে হয়তো আমি আগে থেকে ভয় পাইছি, পুরো শরীরটা গরম হয়ে গেছে আমার। দুইতলায় পাঁচ মিনিট থাকার পর আমি আলী দুজনেই চলে আসি, এবং ওই আমার সালিম ভাই বলে যে ট্রাস্ট মি, তুমি যদি এখানে রাত দুটা তিনটার দিকে যাও, তুমি কম করে হলো 10-12 জন মানুষের সাউন্ড পাওয়া, হ্যাঁ কথা বলতে পারে, এরকম ফুটে স্টেপ পাবা, কথা বলতেছে, মনে হচ্ছে কি আমরা যেমন লাইফ ফিট করতেছি তারা ওখানে লাইফ ফিট করতেছে, এরকম একটা।
মানে আমাদের খালি চোখে মনে হচ্ছে যে ওই জায়গাগুলো পরিত্যক্ত আছে, আসলেই মনে হয় পরিত্যক্ত।
ব্যাপারটা পরিত্যক্ত নাম হয়েছে কি, তারা ফ্যামিলি তিনজন এত পরিত্যক্ত
বলছে বুঝি, আনইউজ অবস্থায় আছে।
এক্স্যাক্টলি আনইউজ,
আসলে আনইউজ।
ওনাদের বাসার বেশিরভাগ ফার্নিচার দেখবেন, আমি দেখলাম দুইতলা তিনতলা দিনের বেলা যে ফার্নিচার গুলো না ওই সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে, কয়েক বছর ধরে ঢেকে রাখতে পারলাম আলু, মানে খোলাই হয় না, মানে ইউজই করা হয় না ওনাদের বাসার 70-80% আনইউজড। এবং বলা হয় যে আনইউজ জায়গা যদি থাকে এখানে বাসা ভাববেই। তবে এটা ঠিক যে মানে খুব যে তাদের ক্ষতি হয় এরকম কিছু না, তবে এটুকু সালেম ভাই বলে যে যদি কোনোরকম ভাবে ভুলক্রমে আমি কিছু করি যেটা তাদের পছন্দ হয় না, তাহলে ওই দিন একটা না একটা কিছু হয়, এরকম একটা ভয় দেখা চলে যায়।
তো এই জিনিসগুলো নিয়ে তো এখনো কন্টিনিউ হচ্ছে
এখনো ভাই। আমি আপনাদের একটা, আপনারা ডরের যদি কোনো এপিসোড করতে চান এরকম হন্টেড, ট্রাস্ট মি ওই বাসায় গেলে আপনি একটা ভালো এপিসোড করতে পারবেন, আমার যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস, এবং উনি আপনাদেরকে খুব ভালোভাবে খুশি মনে
ইনভাইট করবে। তাহলে আমাদের অবশ্যই
খুবই ভালো হবে, ট্রাস্ট মি ভাই। মানে আমি এটা বলবো না যে এখানে ভূত দেখলে ভয় পেয়ে মরে যাবেন, কিছু দেখবেন ওখানে নর্মাল আসলে। সুমন ভাই আপনি এতদিন ধরে ডর করতেছেন, আপনি নিজে ওখানে 10 মিনিটের বেশি জায়গা থাকতে পারেন, আপনি আল্লাহ ফেলবেন যে আপনি কোথা থেকে কোন দিক দিয়ে যাচ্ছেন। মানে বাসাটা কিরকম বলবো, মানে আসলে বুঝাইতে করতেছিলাম আমি, মানে ওখানে কোনো সিঙ্গেল মানুষ রাতের বেলা কোনো ভাবি থাকতে পারবে না, নর্মাল সে ভয় পাবে, যে কোনো ভূত বিশ্বাস করে না সেও ভয় পাবে।
ওই বাসার কোনো মেম্বার কি আজ পর্যন্ত ওদের দ্বারা এই অশরীরী জিনিসগুলোর দ্বারা কোনো না কোনো ধরনের ক্ষতি
এরকম কিছু হয় না? কারণ তার মেম্বারই মাত্র তিনজন, আরেকজন বুয়া থাকে, এই চারজন, আর নিচে দারুণ দু তিনজন আছে ড্রাইভার আছে। তো সব মিলা না ওভাবে এরকম, মানে খুব বড় কোনো প্রসিজার হয়েছে এরকম কিছু না। তবে হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম যে একটু আনুগুলো অ্যাক্টিভিটি আছে।
ওকে, এবং এই অ্যাক্টিভিটি গুলাকে ওনারা ঘাটানোর
চেষ্টা করে না,
ওদের ওদের মতো
সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফাঁকে ঘুরে থাকবে।
তো যেহেতু আমার দরকার পড়ে না ওখানে যদি
যাই না
কিছু মানে থেকেও থাকে,
উনি নিজেও একা যায় না ওখানে কাপড় না নিয়ে ছাড়া, এরকম হয়। বাট তারপরেও উনি বলতেছে যেটা যে না ওভাবে কোনো আহামরি সমস্যা দেখা থাকাই যাচ্ছে না, ওরকম কিছু না।
আমি জানি না যে বাসার বর্ণনাটা আমি শুনেছি এবং যে লোকেশনটা শুনেছি আমি দেখেছি কিনা আমি জানি না, অনেকেই দেখেছে। লালহান্ডি তো অনেক বাড়ি এরকম আছে,
ঢাকা শহরে কোনো মানুষ যদি ঘুরতেও আসে ওই বাসার সামনে থেকে একবারে লোক এসে।
ওকে, আমরা আর এর বেশি আমরা যাইতে চাই না, কারণ এত লোকেশন যদি এক্সাক্ট লোকেশন দিয়ে দেওয়া হয় দেখা গেছে যে এই দর শেষ হতে না হতে কয়েকজন চলে গেছে।
হ্যাঁ হতেই পারে,
আমরা চাই না যে এই ঘটনা ঘটুক। ওকে রনি, আমি তো যতটুকু শুনেছিলাম এই ঘটনাটা ছাড়াও আরো দু একটা ঘটনা আছে খুব ছোট, তো আমরা একটু ওই ঘটনার দিকে।
এই দুটো ঘটনা একটার সাথে একটা জড়িত বা দুটো ডিফারেন্ট ঘটনা, কিন্তু যেটা রিজন সেটা এক। যেরকম আমাকে বলি আম্মু আনমেরিড তখন 6-7 হাইস্ট এরকমই হবে, আমরা তো তখন তো আমরা তো আসিনি দুনিয়াতে, সেটা মানে আমাদেরকে কাছে বলতো আম্মু, যে আমার নানু আম্মু আর যে একটু আগে যে আমার বোন যে ঘটনাটা বললো যে খাওয়ার কথা, এরা একসাথেই ঘুমায় সবাই, তখন তারপর 91 পরিবারের মতো। তো আমাদের এই ঘটনা হলো ভোলাতে, ভোলা আমি এক্সাক্টলি লোকেশন বলতে আমার প্রবলেম নাই, ভোলা কালীবাড়ি রোড খুবই ফেমাস, ইভেন এখনকার ক্ষমতাসীন দলের মন্ত্রীর বাসাও সেখানে, এবং সেও মোটামুটি জানে যে এরকম কিছু অ্যাক্টিভিটিস হয়েছে। আর নাম বললাম না, তো কালীবাড়ি রোডে আমাদের নানা 2-3 মাস আগে মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত হেফাজত করুক। আমাদের ঘরটা ছিল আপনার বিশাল বড় একটা ঘর, এবং ঘরের পিছনে সেটা এখনো বিশাল বড় একটা পুকুর, মোটামুটি এই পার থেকে ওই পার আপনার সাঁতরা যেতে 5-10 মিনিট উপর লেগে যাবে, এত বড় পুকুর, প্লাস জঙ্গল, এখনো স্টিল এখনো জঙ্গল। তো জঙ্গল ওই পাশে আবার বিল পুকুর, যাই হোক, আমার আম্মু যে রুমে থাকতো এই রুমটা ছিল আপনার পুকুরের পাশে, একটু দূরে বাট পুকুরটার পাশে পড়ে। তো আমার আম্মু ডরে একবার মনে করতে পারবেন হয়তো, আম্মু ডরে হ্যাঁ
একবার এসেছিল,
আমার বোনও আসছিল, এবং সে কিন্তু এই যে জিনগুলোর কথা যে বলে যে তাদেরকে 7টা দিন এরকম 6টা দিন, এটা কিন্তু রিলেটেড ঘটনাগুলো। তো রাতের বেলা একদিন আম্মু বলতেছে যে আমার মা নানুকে, আমা পিপাসা লাগছে একটু পানি দেন। তো তখন আমাদের মতো তো রুবের ভিতরে পানি থাকতো না, পাক ঘরে যে পানি খেতে। এই ঘটনা যখন বলে শীতকালের ঘটনা, ঠিক আপনার ওই জানলার পাশে থেকে বলতেছে আমি দেই আমি দেই আমি দেই 3 বার, এবং এই কথা আমার নানু আমার মা আমার এই যে 2 খালা যে ঘটনা একটু আগে বলা হলো, তারা সে একটা মানুষ শুনছেন, এবং আমার মা এবং তাদের কথা হয় যে কন্ট্রোল।
আমি একটা জিনিস একটু এখানে বলে দিই, অনেকেই লিসনাররা কনফিউজ হয়ে যাবে, ঘটনা একটু আগে বলা হলো, যেটা বলা হয়েছে যে একটু আগে আমাদের যে অতিথি ছিলেন ও আর হচ্ছে রনি মানে বোন ভাই বোন, এবং দুজন ভাই বোনকেই আমরা একসাথে পেয়েছি আজকে, বা অনেকে মানে একটু কনফিউজ হয়ে যেতে পারে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম আমরা। ওকে, এরপর
জি ভাই, তারপর মানে বলো যে উচ্চারণটা বা কণ্ঠটা না ছেলে না মেয়ে, এমন একটা কণ্ঠ, এটা বিদ্যুটে কণ্ঠ কি কোনো শোনা যায়, মানে আপনি দেখবেন যে অনেক জায়গায় কিছু মানুষ আছে দেখবেন অনেক শান্ত কিন্তু অনেক ভয়ঙ্কর টাইপের কণ্ঠটা, কিন্তু এরকম অনেক শান্ত অনেক ঠান্ডা কিন্তু পুরো গাদ লোম দাঁড়ায় যাবে। এবং ছেলে বা নারী ডিফারেন্স করা খুবই টাফ, 3 বার বলছে। তা আমার নানু শোনার পরে বল, নানু এমন একটা ভাব যে কিছুই হয় না, তো বলতেছে তুই বল আমি পানি নিয়ে আসতেছি। তো নানি পানি নিয়ে আসছে, নিয়ে আসতে পানি খাওয়াইছে, খাওয়ানোর পরে যখন গ্লাসটা রাখতে যাবে তখন পাশ থেকে আবার বলতেছে আমি রাখি আমি রাখি আমি রাখি 3 বার,
এই রুমে বাইরে
বাইরে জানলার একদম পাশ থেকে। এবং তখন মধ্যরাত 3টা বা 2টা বাজে, শীতের সময় প্রশ্ন আছেন আশেপাশে কেউ থাকবে, এটাই এইটা শোনার পরে মানে এবার কি মানে আম্মুও ভয় পায়, তারপরে নানি ইমিডিয়েটলি নানারে ডাকে, তো নানারে ডাকো, নানা ওই চূড়া টুটা তারপরে বন্ধ করে দেয়। এইটা হলো একটা ঘটনা। এবার আসি ঠিক তার থেকে 2 বছর পরের কথা রিলেটেড, কিরকম আমি এমনটিকে বলি। তো আমার মামা তো ভাই মিনার, আমার মামার একটাই ছেলে, তার কোনো মানে সন্তান তার হয়নি। তা আমার মা যে আমার মামা 2 বছরের বড় ইমিডিয়েট, তো মামার বয়স এখন 50 হয় না তো 49, আমার মার 47, আর আমার মামি উনি এখন 40 কাছাকাছি বা 40 হবে। তো মিনার ছোটবেলা যখন তার বয়স 3-4 বছর, তো সে সবসময় পুকুর ঘাটে একটু খেলাটা বেশি করতো, ছোট মানুষ খেলতেই পারে অসম্ভব কিছু না। তো মামা একদিন স্বপ্নে দেখে যে এরকম যে তোর ছেলে যে পুকুর ঘাটে খেলা করে সাবধানে থাকে, তোর কিন্তু একমাত্র সন্তান, হ্যাঁ যে কোনো সময় কিন্তু পুকুরে ডুবে মরতে পারে, এরকম একটা কিছু একটা ভয়েস তাকে বলে। তো বলার পরে মামা এটা শুনে একমাত্র ছেলে ভয়ও পায়, আমার মামা কিন্তু অনেক রাগী ব্যক্তি কিন্তু তারপরে সে ভয় পায়, কারণ একমাত্র ছেলে, তাই বলছে তুই পুকুর ঘাটে যাবি না। ওর বয়স তখন 3-4 বছর, ওরা যতই না করে ওখানেই সে যাবে। এবং এইটা নিয়ে আমাদের সামনে এই ছেলেটা কত মাইর খাইল, আমার মনে হয় যে ভাই আপনি আমি ছোটবেলা তো মাইর খেয়ে নেই, ঠিক আছে যে ও যতটা আমার মাইর খেয়েছে এই পুকুরে যাবে নিয়ে, ও যাবেই, ওরে কেউ ঠেকাইতে পারে না। আর আমার বাবা ওই সময় জেলা ধর ছিল শরীফপুরে, আমরা মাঝে মাঝে বেড়াইতে যেতাম, তো আমরা দেখতাম ধর এরকম মাইক দিত। একদিন মামা করে কি যে ওকে নিয়ে আমাদের ওই শরীফপুরে জেলা ধর থাকে, তখন ওখানে আসে, ও হয়তো কি যখন আদান দিত স্পেশালি যখন মানুষ নামাজ পড়তো ঘর, তখন সে বেশি পাগলামি করা শুরু করতো, আগান দিলেই কানে হাত দিয়ে রাখবে, শুধু আগান শুনবে না, এরকম একটা অবস্থা। কারণ এগুলো দেখার পরে স্বাভাবিক আমাদের কন্টিনেন্টের মানুষ কিন্তু সবার আগে মাথা অত চিন্তা আসবে যে ওর ভিতরে খারাপ কিছু,
খারাপ কিছু আছে
100%, সবসময় ঠিক থেকে আগান দিলে এরকম করে কেন। তো আমাদের একটা পিয়ন ছিল হিন্দু করার ছিল, ওর নাম হলো মনোজ, তো ও খুবই মানে মানে মোটামুটি সে পালোয়ান টাইপের লোক, মানে খুব শক্তিশালী। তো মসজিদ থেকে আম্মু একবার বলে যে একটা কাজ করেন, বড় মামারে বলে আপনি আমাদের এই হুজুরটা খুব ভালো আপনি আনেন। তো হুজুর আসছে, ভাই আমাদের কিন্তু ওই জেলা তো যেতে বাসাগুলা ওগুলো কিন্তু পুরো একটা এরিয়া নিয়ে, আলাদা কিন্তু না একদম এরিয়া নিয়ে। হুজুর যখন এরিয়াতে শুধু ঢোকে আমাদের গেট থেকে, আমার ওই ছোট কাজিন কিন্তু সে বাসার উপরে, ওর বোঝার কথা না, ওইখানে বসে বলতেছে যে ওই ভিতরে ঢুকছে কেন অরিন্দ ভাই, কর তিন বছরের একটা বাচ্চা ছিল। তো আম্মু বলতেছে কে আসছে, আইছে আমার তাকাতে যাও, একদম এইভাবে কথা বলবো, বিলিভ মি আমার চোখের সামনে দেখা। হুজুর বাসার নিচে আসলো, ওরে দুতলা থেকে নামাবে, ওরে কেউ নামাইতেই পারতেছে না, ও যাবেই না। তারপরে যে পিওন যে মনে ও ধরছে যে আম্মা আমি ধরি, ভাইয়া বিশ্বাস করবেন না যে একটা তিন বছরের বাচ্চা ছেলে এত একটা পালোয়ান মানুষ একটা ধাক্কা দিয়ে সরাই দিল, মানে এইবার দেখার আর কি লেভেলের, মানে আমি জানি না লিসেনাররা কি বিলিভ করবে কিনা।
এটা এটা শুনে বিলিভ করাটা একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু যে তার চোখের সামনে দেখেছে
একজন দুজনের সামনে, আমার বাবার মতো মানুষ এই জিনিস দেখার পরও বলে যে ওরে দুটা হুজুরের উপরে ঝাঁপায় পড়ছে, হুজুরের পুরা খামচা টামচা দাড়ি ছিঁড়ে হাতে নিয়ে আসছে, এমন অবস্থায় পড়ছে। হুজুর দেখলাম সুরে ইয়াসিনের কটা লাইন পড়লো, কিছু সুরা যেগুলো আমরা সচরাচর বলি আজকাল করছি, পরে ফু দিয়া মুখের ভিতরে ফালাইলো অজ্ঞান পেন্ট সাথে সাথে। এবং হুজুর বলে যে আপনাদের গ্রামের বেরো যেখানে থাকে তার আশেপাশে কি গাছপালা বা পুকুর আছে নাকি না থাকা স্বাভাবিক, ওটা হ্যাঁ বলছে আমার মনে হয় ওখান থেকেই ওর অ্যাটাকটা করছে। হ্যাঁ, তো এরপরে ধীরে ধীরে ট্রিটমেন্ট এসে ভালো হয়ে যায়। লাস্ট যে ঘটনাটা আমি বলি, এটা হলো ও এখন আপনার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এটা ঠিক এখন থেকে এক বছর আগের ঘটনা। ও সুস্থ, এরপরে কোনো আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় না। তো একদিন ওই সচরাচর মানে বাসার ভিতরে গোসল করতো, একদিন সে মাগরিবারে আধা ঘন্টা আগে নাকি ফুটবল টুটবল খেলে ওই পুকুরে গোসল করতো। ওই দিন রাতে তার বাবা আর মামা আবার স্বপ্ন দেখে যে ছোটবেলা তোমার ছেলের কিন্তু আমি ধরছিলাম, ওই সময় বাসাইছো, নেক্সট টাইম পুকুরে ওরে গোসল করতে পাঠায়ও না, আজকে মনটা চাইছিল তো পাঠা ধরা টান দিই। একদম মামা বলতেছে, আমার মামা বলতেছে যে ওরে নেক্সট টাইম আর পাঠাও না পুকুরে, তাহলে আমি কিন্তু তোমার ছেলের বাঁচায় রাখবো না। এরপরে মামা বলতে হবে, এবং এটাও বলে যে তোমার ছোট বোনের দিকে আমার নজর ছিল, আমার মার কথা বলতেছে আমার ছোট বোনের দিকে নজর ছিল, কিন্তু সেটা তার হলো না। তো তোমার ছেলের সাবধানে রেখে পুকুরে সন্ধ্যার পর আসতে দিবা না। তো এই জন্যই বললাম যে রিলেটেড ঘটনা, সামহাও এটার সাথে একটা রিলেশন আছে। তো এটুকুই ঘটনা, খুবই সিম্পল, বাট মানে আমার কাজিনও এখন এই যে মিনার, ও নিজেও নাকি এরকম একবার স্বপ্নে দেখছে, ওরা নাকি এরকম বলা হয়েছে যে পুকুর ঘাটে আসবে না সন্ধ্যার পরে বা সন্ধ্যা থেকে।
এটা সেই পুকুরটা ছিল ভোলাতে,
আমাদের কাজ
ওখানে নেই,
এখনো সে ওখানেই আছে, সে ভোলা সরকারি কলেজ এখন সেকেন্ড ইয়ার আছে, ওখানকারই স্থানীয়। বাট মাঝে মাঝে বেড়াতে আসে, বাট ছোটবেলাতে আসলে এরকম যে ঘটনাগুলো হয় আমাদের সামনেই হয়, এবং আসলে সত্য কথা কি ভাই, যার সামনে হয় সেই বুঝে,
সেই বুঝে
আমার নিজের চোখে দেখা।
রনি আন্টির কথা বলছিল, মানে ওর মার কথা, আন্টিও একবার আমাদের শোতে এসেছিল এবং আন্টির সাথে অনেক কথা হয়েছে আমাদের। তো আন্টির কাছেও আমি বেশ কিছু ঘটনা শুনেছিলাম এবং খুব চমৎকার চমৎকার কিছু ঘটনা রয়েছে, এবং মানে যারা শুনেছে সরাসরি আন্টির ঘটনাগুলো শুনেছে তারা বুঝতে পারবে যে ওই এজের একটা মানুষ যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে সিরিয়াসলি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এরকম ঘটনা। তো যাই হোক, দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ভাই বোন দুজনকেই, যে ডরে এসে এই এক্সপিরিয়েন্স গুলো সবার সাথে শেয়ার করার।
আমি ডরকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও দিব।
ঘটনা শুনতে শুনতে আরো একবার আসলে বিরতি নেবার সময় হয়ে গেছে, তো আরো একবার আমরা ব্রেকে যাচ্ছি, তবে সেই ব্রেকটা খুবই ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, কিছুক্ষণ পর আমরা আবারও ফিরে আসবো, সেই সাথে তখন আমাদের অতিথিদের ঘটনাও থাকবে। আশা করি এই সময়টুকুতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 তে।
ডর মানে ভয়।
বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2 তে, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন আছি আপনাদের সাথে, সেই সাথে আজকের অতিথিরাও রয়েছে এবং বরাবরের মতো আর জে গিবরিয়া খুব নীরব দর্শকের ভূমিকায় রয়েছে, এবং আমাদের লোবান ভাই তো সাউন্ডের যত কাজ আছে করে যাচ্ছে। ওকে রনি, আমরা আবার ঘটনায় প্রবেশ করি।
এটা যখন বলতো বলে ভ্যানিস, ওরকম ঠিক আগের মতো ভ্যানিস। এটা দেখার পরে বুয়া এত জোরে মানে চিল্লানো দেয় যে মোটামুটি সালেম ভাই তার আব্বা আন্টি সবাই ধরে ছুটে আছে, কি ব্যাপার কি হয়েছে? বলেছে ভাইয়া একটু আঁকা এসে আমার বলছে আমার ভাই দেখাবে। সালেম ভাই তো শুনে আকাশ থেকে বেরোবে, বলে কি আমি তো রুমের ভিতর থেকে বেরোলাম না। যাই হোক, এরকম কিছু ঘটনা আছে। একদিন আমাদেরকে নিয়ে যায়, আমরা প্রায় তিন চারজন তার রুমে থাকি, এবং আমারে বলো যে তারেক আলী ছিলাম আমরা, যে তোমাদের কাছে আমি একটা বাজি লাগি কি কি দুই তলা তিন তলা পাল্লা একটু ঘুরে আসো
রাতের বেলা।
হ্যাঁ রাতের বেলা, দিনের বেলায় ভয় লাগে ভাই। বাসাটা কিরকম হয়েছে কি ভাই, মানে জানেন যে সচরাচর ঢাকা শহরে বাসার সাথে মিলানো যায় না, বাইক থেকে দেখলে মনে হয় আট দশটা নর্মাল বাসার মতো, ভিতরে ঢুকলে বোঝা যায় যে বাসা না গুদাম ঘরের ভিতরে আসছে। বাসাটি এরকম করেছে, আপনার পর্দা দেওয়া থাকে, প্লাস এমন করে সানলাইট দিনের বেলাও যায় না ভিতরে, আর রুম গুলো কিরকম অদ্ভুত। মানে
এটা কি ওনারা ইচ্ছা করেই করে নাকি এমন করে রাখার জন্য ওনারা বাধ্য, মানে ওনাদেরকে বাধ্য করা হয়েছে?
আমি ভাই ওনাদের জিজ্ঞাসা করছি, উনি মানে ঠিকভাবে আসলে না বলতে চায় না। এবং আমি আজকে যখন এখানে আসার কথা আমি ওনাকে বলছি, ভাই আপনার তো এই যে ঘটনা ঢাকা প্রাণকেন্দ্রের মতো এরকম একটা ভূতের বাসা নিয়ে থাকেন আপনারা, চলেন। উনি বলছে বাবা গো মা গো আমার মাফ করে দাও, লাগলে তুমি আমার ঘটনা বলো, আমার নামও বলো, সমস্যা নেই, আমি যাবো না।
আচ্ছা, আসলে আর কি কি হয়, মানে কেন এই ভয়টা কেন? তার মানে যেহেতু ভয় আছে, দ্যাট মিন্স হচ্ছে কোনো না কোনো টর্চারও তাদের উপর আছে। যেমন এর আগের ঘটনায় আমরা শুনেছি যে যেই জিনিসগুলো বাসায় থাকে কোনো ধরনের কোনো এফেক্ট করতো না, কোনো মানে বাজে প্রভাব পড়তো না। তো ওনারা যেহেতু এত ভয় পাচ্ছে, তার মানে কিছু না কিছু একটা
ভয় পাওয়ার হয়েছে কি আসলে? মানে ব্যাপারটা কি, উনি একমাত্র ছেলে, হয়েছে কি যে উনি একদিন আমরা যেরকম বলে যে ঘুরে আসো একটু নিচ থেকে, তো আমি একা যাওয়ার আমার সাহস, আমি অত সাহসী মানুষ না, কেউ সাথে একটা সাহস থাকে। তো আমি ওই আমার ফ্রেন্ড আলীকে নিয়ে আমি দুইতলায় যাই ভাই। আমি যখন গেলাম, এটা হতে পারে হয়তো বা মানসিক ভাবে হয়তো আমি আগে থেকে ভয় পাইছি, পুরো শরীরটা গরম হয়ে গেছে। দুইতলায় পাঁচ মিনিট থাকার পর আমি আলি দুজনই চলে আসি, এবং ওই আমার সালিম ভাই বলে যে ট্রাস্ট মি, তুমি যদি এখানে রাত দুটা তিনটার দিকে যাও, তুমি কম করে হলো 10-12 জন মানুষের সাউন্ড পাবা। হ্যাঁ, কথা বলতেছে, এরকম ফুটেজ পাবা, কথা বলতেছে, মনে হচ্ছে কি আমরা যেমন লাইফ ফিট করতেছি তারা ওখানে লাইফ ফিট করতেছে, এরকম একটা।
মানে আমাদের খালি চোখে মনে হচ্ছে যে ওই জায়গাগুলো পরিত্যক্ত আছে, আসলেই মনে হয় পরিত্যক্ত।
ব্যাপারটা পরিত্যক্ত নাম হয়েছে কি, তারা ফ্যামিলি তিনজন, এত
পরিত্যক্ত আনইউজ অবস্থায় আছে।
এক্স্যাক্টলি, আনইউজ,
আসলে আনইউজ।
ওনাদের বাসার বেশিরভাগ ফার্নিচার দেখবেন, আমি দেখলাম দুইতলা তিনতলা দিনের বলা যে ফার্নিচার গুলো না ওই সাদা কাপড়ে ঢেকে রাখছে, কয় বছর ধরে ঢেকে রাখতাম আলু, মানে খোলাই হয় না, মানে ইউজই করা হয় না ওনাদের বাসার 70-80% আনইউজ। এবং বলা হয় যখন আনইউজ জায়গা যদি থাকে এখানে বাসা ভাববেই। তবে এটা ঠিক যে মানে খুব যে তাদের ক্ষতি হয় এরকম কিছু না, তবে এটাটুকু সালেম ভাই বলে যে যদি কোনো রকম ভাবে ভুলক্রমে আমি কিছু করি যেটা তাদের পছন্দ হয় না, তাহলে ওই দিন একটা না একটা কিছু হয়, এরকম একটা ভয় দেখা চলে যায়।
তো এই জিনিসগুলো নিয়ে তো এখনো কন্টিনিউ হচ্ছে
এখনো ভাই। আমি আপনাদের একটা, আপনারা ডরের যদি কোনো এপিসোড করতে চান এরকম হন্টেড, ট্রাস্ট মি ওই বাসায় গেলে আপনি একটা ভালো এপিসোড করতে পারবেন, আমার যেটা ব্যক্তিগত ভাবে বিশ্বাস, এবং উনিও আপনাদেরকে খুব ভালোভাবে খুশি মনে আমি এটা বলবো না যে এখানে ভূত দেখলে ভয় পেয়ে মরে যাবেন, কিছু দেখবেন ওখানে নর্মাল আসলে। সুমন ভাই, আপনি এতদিন ধরে ডর করতেছেন, আপনি নিজেও এখানে 10 মিনিটের বেশি জায়গা থাকতে পারেন, আপনি আল্লাহ ফেলবেন যে আপনি কোথা থেকে কোন দিক দিয়ে যাচ্ছেন। মানে বাসাটা কিরকম বলবো, মানে আসলে বুঝাইটা করতেছেন আমি, মানে ওখানে কোন সিঙ্গেল মানুষ রাতের বেলা কোনো ভাবি থাকতে পারবে না, নর্মাল সে ভয় পাবে, যেগুলো ভূত বিশ্বাস করে না সেও ভয় পাবে।
ওই বাসার কোনো মেম্বার কি আজ পর্যন্ত ওদের দ্বারা এই অশরীরী জিনিসগুলোর দ্বারা কোনো না কোনো ধরনের ক্ষতি
এরকম কিছু হয় না? কারণ তার ফ্যামিলি মেম্বারই মাত্র তিনজন, আর একজন বুয়া থাকে, এই চারজন, আর নিচে দারুণ দু তিনজন আছে ড্রাইভার আছে, এই তো সব মিলা না ওভাবে এরকম, মানে খুব বড় কোনো প্রসিজ হয়েছে এরকম কিছু না। তবে হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম যে একটু আনুজুল অ্যাক্টিভিটি আছে।
ওকে, এবং এই অ্যাক্টিভিটিস গুলাকে ওনারা ঘাটানোর
চেষ্টা করে না,
ওদের মতো
সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফাঁকাই ঘুরে থাকবে।
তো যেহেতু আমার দরকার পড়ে না ওখানে যদি
যাই না
কিছু মানে থেকেও থাকে, তো তাদের
উনি নিজেও একা যায় না ওখানে, কাউকে না নিয়ে ছাড়া এরকম হয়। বাট তারপরে উনি বলতেছে যেটা যে না ওভাবে কোনো আহামরি সমস্যা দেখা পড়া থাকাই যাচ্ছে না, ওরকম কিছু না।
আমি জানি না যে বাসার বর্ণনাটা আমি শুনেছি এবং যে লোকেশনটা শুনেছি আমি দেখেছি কিনা আমি জানি না, অনেকেই দেখেছে, লালহান্ডি তো অনেক বাড়ি এরকম আছে
ঢাকা শহরে, কোনো মানুষ যদি ঘুরতেও আসে ওই বাসার সামনে থেকে একবারই লোক এসেছে।
ওকে, যাই হোক, আমরা আর এর বেশি আমরা যাইতে চাই না, কারণ এত লোকেশন যদি এক্স্যাক্ট লোকেশন দিয়ে দেওয়া হয় দেখা গেছে যে এই দর শেষ হতে না হতেই কয়েকজন চলে গেছে। আমরা চাই না যে এই ঘটনা ঘটুক। ওকে, মানে আমি তো যতটুকু শুনেছিলাম এই ঘটনাটা ছাড়াও আরো দু একটা ঘটনা আছে খুব ছোট, তো আমরা একটু ওই ঘটনার দিকে,
এই দুটো ঘটনা একটার সাথে একটা জড়িত বা দুটো ডিফারেন্ট ঘটনা, কিন্তু যেটা রিজন সেটা এক। যেরকম আপনাকে বলি আম্মু আনমেরিড তখন 6-7 হাইস্ট এরকমই হবে। আমরা তো তখন তখন তো আমি তো আসি না দুনিয়াতে, সেটা মানে আমাদেরকে তো বলতো আম্মু, আমার নানু আম্মু আর যে একটু আগে যে আমার বোন যে ঘটনাটা বললো যে খালার কথা, আর একসাথেই ঘুমায় সবাই তখন, তারপর 91 পরিবারের মতো। তো আমাদের এই ঘটনা হলো ভোলাতে, ভোলা আমি এক্সাক্টলি লোকেশন বলতে আমার প্রবলেম নাই, ভোলা কালীবাড়ি রোড খুবই ফেমাস, ইভেন এখনকার ক্ষমতাসীন দলের মন্ত্রীর বাসাও সেখানে, এবং সেও মোটামুটি জানে যে এরকম কিছু অ্যাক্টিভিটিস হয়েছে। আর নাম বললাম না, তো কালীবাড়ি রোডে আমাদের নানা 2-3 মাস আগে মারা গিয়েছেন, আল্লাহ তাকে বিহস্তল হেফ করুক। আমাদের ঘরটা ছিল আপনার বিশাল বড় একটা ঘর, এবং ঘরের পিছনে সেটা এখনো বিশাল বড় একটা পুকুর, মোটামুটি এই পার থেকে ওই পারে আপনার সাঁতরা যেতে 5-10 মিনিট উপর লেগে যাবে, এত বড় পুকুর, প্লাস জঙ্গল এখনো স্টিল এখনো জঙ্গল। তো জঙ্গল ওই পাশে আবার বিল পুকুর, যাই হোক আমার আম্মু যে রুমে থাকতো এই রুমটা ছিল আপনার পুকুরের পাশে, একটু দূরে বাট পুকুরটার পাশে পড়ে। তো আমার আম্মু ডরে একবার মনে করতে পারবেন হয়তো আম্মু
একবার এসেছিল,
আমার বোনও আসছিল, এবং সে কিন্তু এই যে জিন গুলোর কথা বলে যে তাদেরকে 7টা দিন এরকম 6টা দিন, এটা কিন্তু রিলেটেড ঘটনাগুলো। তো রাতের বেলা একদিন আম্মু বলতেছে যে আমার নানুকে, আম্মা খুব পিপাসা লাগছে একটু পানি দেন। তো তখন আমাদের মতো তো রুমের ভিতরে পানি থাকতো না, পাক ভরে যা পানি খেতে গেল। এই ঘটনা যখন বলে শীতকালের ঘটনা, ঠিক আপনার ওই জানলার পাশে থেকে বলতেছে আমি দেই আমি দেই আমি দেই 3 বার, এবং এই কথা আমার নানু আমার মা আমার এই যে 2 খালা যে ঘটনা একটু আগে বলা হয়েছে তারা সে একটা মানুষ শুনছে, এবং আমার মা এবং তাদের কথা হয় যে কন্ট্রোল।
আমি একটা জিনিস একটু এখানে বলে দিই, অনেকেই লিসনাররা কনফিউজ হয়ে যাবে, ঘটনা একটু আগে বলা হলো যেটা বলা হচ্ছে যে একটু আগে আমাদের যে অতিথি ছিলেন ও আর হচ্ছে রনি মানে বোন ভাই বোন, এবং দুজন ভাই বোনকেই আমরা একসাথে পেয়েছি আজকে, অথবা অনেকে মানে একটু কনফিউজ হয়ে যেতে পারে, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিলাম আমরা। ওকে, এরপর
জি ভাই, তারপর মানে বলে যে উচ্চারণটা বা কণ্ঠটা না ছেলে না মেয়ে, এমন একটা কণ্ঠ, এটা বিদ্যুতের কণ্ঠ, কি কোনো টেনশন নাই, মানে আপনি দেখবেন ভাই অনেক জায়গায় কিছু মানুষ আছে দেখবেন অনেক শান্ত কিন্তু অনেক ভয়ঙ্কর টাইপের, কণ্ঠটা কিন্তু এরকম অনেক শান্ত অনেক ঠান্ডা কিন্তু পুরো গাদ লোম দাঁড়ায় যাবে, এবং ছেলে বা নারী ডিফারেন্স করা খুবই টাফ। 3 বার বলছে, তা আমার নানু শোনার পরে বলছে, নানু এমন একটা ভাব যে কিছুই হয় না, তো বলতেছে তুই বল আমি পানি নিয়ে আসতেছি। তো নানি পানি নিয়ে আসছে, নিয়ে এসে পানি খাওয়াইছে, খাওয়ানোর পরে যখন গ্লাসটা রাখতে যাবে তখন পাশ থেকে আবার বলতেছে আমি রাখি আমি রাখি আমি রাখি 3 বার,
এই রুমের বাইরে
বাইরে জানলার একদম পাশ থেকে। এবং তখন মধ্যরাত 3টা বা 2টা বাজে, শীতের সময় প্রশ্নই আসেন আশেপাশে কেউ থাকবে, এটাই এইটা শোনার পরে মানে এবার কি মানে আম্মুও ভয় পায়, তারপর নানি ইমিডিয়েটলি নানারে ডাকে, তো নানারে ডাকবো নানা ওই চূড়া টুটা তারপরে বন্ধ করে দেয়। এইটি হলো একটা ঘটনা। এবার আসি ঠিক তার থেকে 2 বছর পরের কথা রিলেটেড, কিরকম আমি আপনাকে বলি, তো আমার মামা তো ভাই মিনার, আমার মামার একটাই ছেলে আর কোনো মানে সন্তান তার হয়নি, তা আমার মা যে আমার মামা 2 বছরের বড় ইমিডিয়েট, তো মামার বয়স এখন 50 হয় না হয়তো 49, আমার মার 47 আর আমার মামি উনি এখন 40-র কাছাকাছি বা 40 হবে। তো মিনার ছোটবেলা যখন তার বয়স 3-4 বছর, তো সে সবসময় পুকুর ঘাটে একটু খেলাটা বেশি করতো, ছোট মানুষ খেলতেই পারে অসম্ভব কিছু না। তো মামা একদিন স্বপ্নে দেখে যে এরকম যে তোর ছেলে যে পুকুর ঘাটে খেলা করে সাবধানে থাকিস, তোর কিন্তু একমাত্র সন্তান, যে কোনো সময় কিন্তু পুকুরে ডুবে মরতে পারে, এরকম একটা কিছু একটা ভয় তাকে বলে। তো বলার পরে মামা এটা শুনে একমাত্র ছেলে ভয়ও পায়, আমার মামা কিন্তু অনেক রাগী ব্যক্তি কিন্তু তারপরে সে ভয় পায় কারণ একমাত্র ছেলে, তাই বলছে তুই পুকুর ঘাটে যাবি না। ওর বয়স তখন 3-4 বছর, ওরা যতই না করে ওখানেই সে যাবে, এবং এইটা নিয়ে আমাদের সামনে এই ছেলেটা কত মাইল খাইল, আমার মনে হয় যে ভাই আপনি আমি ছোটবেলা তো মাইল খাই না, ঠিক আছে যে ও যতটা আমার মাইল খেয়েছে এই পুকুরে যাওয়া নিয়ে, ও যাবেই ওরা কেউ ঠেকাইতে পারে না। আর আমার বাবা ওই সময় জেলা দোষ ছিল শরীরপুরে, আমরা মাঝে মাঝে বেড়াতে যেতাম, আমরা দেখতাম যে এরকম মাইক দিত। একদিন মামা করে কি যে ওকে নিয়ে আমাদের ওই শরীরপুরে জেলা দোষ থাকে, তখন ওখানে আসে, ও হয়তো কি যখন আগাম দিত স্পেশালি যখন মানুষ নামাজ পড়ত ঘর, তখন সে বেশি পাগলামি করা শুরু করতো, আগাম দিলেই কানে হাত দিয়ে রাখবে শু আগাম শুনবে না, এরকম একটা অবস্থা। এখন এগুলো দেখার পরে স্বাভাবিক আমাদের কন্টিনেন্টের মানুষ কিন্তু সবার আগে মাথা অত চিন্তা আসবে যে ওর ভিতরে খারাপ কিছু
আছে,
100% সবসময় ঠিক থেকে আগাম দিলে এরকম করে কেন। তো আমাদের একটা পিয়ন ছেলে হিন্দু করে ছেলে, ওর নাম হলো মনোজ, তো ও খুবই মানে মানে মোটামুটি সে পালোয়ান টাইপের লোক, মানে খুব শক্তিশালী। মসজিদ থেকে আম্মু একবার বলে যে একটা কাজ করেন, বড় মামারে বলে আপনি আমাদের এই হুজুরটা খুব ভালো আপনি আনেন, তো হুজুর আসছে ভাই আমাদের কিন্তু ওই জেলা দোষের যে বাসা গুলা ওগুলো কিন্তু পুরো একটা এরিয়া নিয়ে, আলাদা কিন্তু না একদম এরিয়া নিয়ে। হুজুর যখন এরিয়াতে শুধু ঢুকে আমাদের গেট থেকে, আমার ওই ছোট কাজিন কিন্তু সে বাসার উপরে, ও বোঝারও কথা না, ওইখানে বসে বলতেছে যে ওই ভিতরে ঢুকছে কেন। অরেন দা ভাইকে 3 বছরের একটা বাচ্চা ছিল, তো আম্মু বলতেছে কে আসছে, কয় আইছে আমার তাহলে যাও। একদম এইভাবে কথা বলবো, বিলিভ মি আমার চোখের সামনে দেখা। হুজুর বাসার নিচে আসলো, ওরে দুতলা থেকে নামাবে, ওরে কেউ নামাইতেই পারতেছে না, ও যাবেই না। তারপরে যে পিয়ন যে মনে করে ধরছে, আম্মা আমি ধরি, ভাইয়া বিশ্বাস করবেন না যে একটা 3 বছরের বাচ্চা ছেলে এত বড় পালোয়ান মানুষ একটা ধাক্কা দিয়ে সরাই দিল। মানে এইবার দেখার আর কি লেভেলের, মানে আমি জানি না লিটনাটা কি বিলিভ করবে কি
না। এটা শুনে বিলিভ করাটা একটু কষ্ট হয়ে যাবে, যে তার চোখের সামনে দেখে,
একজন দুজনের সামনে আমার বাবার মতো মানুষ এই জিনিস দেখার পরও বলে যে ওরে দুটা শুনতে সে হুজুরের উপরে ঝাঁপায় পড়ছে, মানে হুজুরের পুরো খামচা টামচা দাড়ি ছিঁড়ে হাতে নিয়ে আসছে, এমন অবস্থা করছে। হুজুর দেখলাম সুরে ইয়াসিনের কটা লাইন পড়লো, কিছু সুরা যেগুলো আমরা সচরাচর বলি, আর তার কুসি পরে ফুদিয়া মুখের ভিতরে ফালাইলো অজ্ঞান সাথে সাথে। এবং হুজুর বলে যে আপনাদের গ্রামের বেরো যেখানে থাকে তার আশেপাশে কি গাছপালা বা পুকুর আছে নাকি না থাকা স্বাভাবিক, বলছে হ্যাঁ, বলছে আমার মনে হয় ওখান থেকেই ওরা অ্যাটাকটা করছে। হ্যাঁ, তো এরপরে ধীরে ধীরে ট্রিটমেন্টটা সে ভালো হয়ে যায়। লাস্ট যে ঘটনাটা আমি বলি, এটা হলো ও এখন আপনার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এটা ঠিক এখন থেকে 1 বছর আগের ঘটনা। ও সুস্থ, এরপরে কোনো আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয় না। তো একদিন ওই সচরাচর মানে বাসার ভিতরেই গোসল করত, তো একদিন সে মাগরিবের আধা ঘন্টা আগে নাকি ফুটবল টুটবল খেলে ওই পুকুরে গোসল করতো। ওই দিন রাতে তার বাবা আর মামা আবার স্বপ্ন দেখে, ছোটবেলায় তোমার ছেলেদের কিন্তু আমি ধরছিলাম, ওই সময় বাঁচাইছো, নেক্সট টাইম পুকুরে ওরে গোসল করতে পাঠাও না, আজকে মনটা চাইছিল যে পাঠা ধরা টান দিই। একদম মামা বলতেছে, আমার মামা বলতেছে যে ওরে নেক্সট টাইম আর পাঠাও না পুকুরে, তাহলে আমি কিন্তু তোমার ছেলের বাঁচায় রাখবো না। এরপরে মামা বলছে, এবং এটাও বলে যে তোমার ছোট বোনের দিকে আমার নজর ছিল, আমার মার কথা বলতেছে আমার ছোট বোনের দিকে নজর ছিল, কিন্তু সেটা তার হলো না, তো তোমার ছেলের সাবধানে রেখে পুকুরে সন্ধ্যার পর আসতে দিবা না। তো এই জন্যই বললাম যে রিলেটেড ঘটনা সামহাও এইটার সাথে একটা রিলেশন আছে। তো এটুকুই ঘটনা, খুবই সিম্পল, বাট মানে আমার কাজিনও এখন এই যে মিনার, ও নিজেও নাকি এরকম একবার স্বপ্নে দেখতো না, এরকম বলা হয়েছে যে পুকুর ঘাটে আসবো না সন্ধ্যার পরে বা সন্ধ্যা থেকে।
এটা সেই পুকুরটা ছিল ভোলাতে,
আমাদের কাছে
ওখানে
নেই, এখনো সে ওখানেই আছে, সে ভোলা সরকারি কলেজ এখন সেকেন্ড ইয়ার আছে, ওখানকার স্থানীয়। মাঝে মাঝে দাঁড়িয়ে আসে, বাট ছোটবেলাতে আসলে এরকম যে ঘটনাগুলো হয় আমাদের সামনেই হয়, এবং আসলে সত্য কথা কি, যার সামনে হয় সেই বুঝে,
সেই বুঝে
আমার নিজের চোখে দেখা।
রনি আন্টির কথা বলছিল, মানে ওর মার কথা, আন্টিও একবার আমাদের শোতে এসেছিল এবং আন্টির সাথে অনেক কথা হয়েছে আমাদের। তো আন্টির কাছে আমি বেশ কিছু ঘটনা শুনেছিলাম এবং খুব চমৎকার চমৎকার কিছু ঘটনা রয়েছে, এবং মানে যারা শুনেছে সরাসরি আন্টির ঘটনাগুলো শুনেছে তারা বুঝতে পারবে যে ওই এইজের একটা মানুষ যখন তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে, সিরিয়াসলি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এরকম ঘটনা। তো যাই হোক, দুজনকে অনেক অনেক ধন্যবাদ, ভাই বোন দুজনকেই, যে ডরে এসে এই এক্সপিরিয়েন্স গুলো সবার সাথে শেয়ার করার।
আমি ডরকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও দিব।
ঘটনা শুনতে শুনতে আরো একবার আসলে বিরতি নেবার সময় হয়ে গেছে, তো আরো একবার আমরা ব্রেকে যাচ্ছি, তবে সেই ব্রেকটা খুবই ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, কিছুক্ষণ পর আমরা আবারও ফিরে আসবো, সেই সাথে তখন আমাদের অতিথিদের ঘটনাও থাকবে। আশা করি এই সময়টুকুতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 ডর মানে ভয়। বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2 আপনি শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি সুমন আছি আপনাদের সাথে, এবং সেই সাথে আজকের অতিথিরাও রয়েছে। এবং আমরা ঘটনায় যাওয়ার আগে আরো একবার একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনিও যদি আসতে চান ডরে এবং পার্টিসিপেট করে আপনার ঘটনাগুলো শেয়ার করতে চান, সেক্ষেত্রে ফোন নাম্বারটি হচ্ছে 09613
8992 এই নম্বরে ফোন করে আপনি আপনার ঘটনাগুলো সংক্ষেপে রেকর্ড করতে পারবেন। তারপরের কাজটুকু ডর টিমের উপরেই ছেড়ে দিতে পারেন, ডর টিম বাকি কাজটুকু করবে। যাই হোক, এখন যে বাকি কাজগুলো অসমাপ্ত রয়েছে সেই কাজগুলোর দিকে আগাই, আমাদের ঘটনা শুনতে হবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। কথা না বাড়াই এবার আরো একজন অতিথি আমাদের সাথে আছে স্টুডিওতে, আমরা তার সাথে পরিচিত হবো এবং তারও কিছু ঘটনা রয়েছে, তো সেই ঘটনাগুলো আমরা শুনতে চাই। একটু পরিচিত হয়ে নিন।
আমার নাম KMS তাব্বির।
ওকে তাব্বির ভাই, কি করেন আপনি?
প্রাইভেট সার্ভিস করছি, একটা ব্যাংকে আছি।
ওকে তাব্বির ভাইয়ের সাথে আগে আমার যতটুকু কথা হয়েছে, আমি যেই ঘটনাটুকু শুনেছি শুধু এতটুকু হিন্টস দিই, যেটা হচ্ছে যে কবরস্থান রিলেটেড একটা ঘটনা, রাইট?
রাইট।
তো তাব্বির ভাই, আমার মনে হয় ঘটনাটা অনেকের কাছে ভালো লাগতে পারে, কারণ অনেকে আছে যে খুব লজিক্যাল ওয়েতে চিন্তা করার চেষ্টা করে। সেই লজিক্যাল মানুষদের কথা বিবেচনা করেই বলি যে ঘটনাটা হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তাব্বির ভাই, আমরা তাহলে ঘটনায় যাই।
সিচুয়েশন যারা ফেস না করেছেন তারা অনেকে বিলিভ করবেন না, বাট যারা কোনো এই ধরনের সিচুয়েশন ফেস করেছেন তারা ডেফিনেটলি বিলিভ করবে।
আসলে এটা আমরা সবসময় বলি, আমরা চাইও না যে সবাই বিলিভ করেন, কারণ সবাই যদি এগুলোতে বিলিভ করতে থাকেন তাহলে হয়তো দেখা গেছে আপনার দৈনন্দিন জীবনে চলাচলের ক্ষেত্রে অনেক
অনেক ভয়
কাজ করবে। আমি চাই বিলিভ করবেন না।
ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে, আমরা তো আমি তখন স্টুডেন্ট, কোন এক সবে পড়াতে রাতে আমরা তিন ফ্রেন্ড হঠাৎ ঠিক করলাম যে একটা কবরস্থানে যাবো, কবর জিয়ারত করবো, দোয়া করবো মৃত মানুষের জন্য। তো মাগরিব নামাজ পড়ে তিনজন হাঁটা শুরু করলাম বাসা থেকে একটু দূরে।
এটা কি মানে ঢাকা শহরে?
হ্যাঁ,
ঢাকা শহরের কোন একটা কবর,
ঢাকা শহরের ভেতরে, নাম বলছি না কোন জায়গায়। তো হাঁটতে হাঁটতে যেতে যেতে মানে শীতের সময় ছিল, তো মাগরিব নামাজ পড়ে যখন হাঁটা শুরু করলাম যেতে যেতে এশার ওয়াক্ত হয়ে আসছিল। তো আমরা যখন কবরস্থানে ঢুকলাম ম্যাক্সিমাম মানুষ দোয়া পড়ে চলে গেছে, আমরা ভেতরে ঢুকছি, লাইটিং করা ছিল পুরো কবরস্থান,
লাইটিং সময়টাতে একটু আলো কিছু আলোক,
অনেক লোকজন যায় ওই সময়টাতে। তো ভেতরে ঢুকতে ঢুকতে দেখলাম যে আমরা তিন বন্ধুই আছি, ম্যাক্সিমাম লোক চলে গেছে, মানে দেখা যাচ্ছে না।
আনুমানিক কয়টা বাজবে তখন?
7:30। শীতের সময় ওইটা অনেকটাই রাত মনে হয় যে ঠিক আছে, যে কোনো একটা কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পড়লেই তো হয়। তো একটা লাইটের নিচে দাঁড়িয়ে তিনজন মোটামুটি,
এবং ওই কবরস্থানে তো ওই সময়তে আপনারা তিনজনই আছেন?
হ্যাঁ,
আর তেমন কোনো
মানে দেখা যাচ্ছে না, বেশ বড় কবরস্থান এবং আমরা বেশ খানিকটা ভেতরে চলে যাই। সবার জন্য মোটামুটি নর্মালি যেভাবে আমরা মুসলিমরা দোয়া করি সবাই ওইভাবেই করছি, দোয়া পড়তে দাঁড়াচ্ছি। এর মধ্যেই শুরু হলো মানে প্রথমে শব্দ পাচ্ছি, হাঁটার শব্দ পাচ্ছি, শুকনো পাতার উপর দিয়ে কেউ হেঁটে গেলে যে শব্দটা হয়,
ওইখানে কেউ কোনো ওই ধরনের শুকনো পাতাটা তাই ধরে
দিয়েছি। কবরস্থানে যেমন প্রচুর গাছপালা থাকে যেটা জানে সবাই, শীতকালে যেটা একটু পাতা ঝরে
ঝরে,
তো শুকনো পাতা পড়ে আছে, হাঁটার শব্দ হচ্ছে, মানে মানুষ হেঁটে গেলে যে একটা শব্দ হয় শুকনো পাতার উপর দিয়ে সেটা পাচ্ছি। ডানে বামে তাকাচ্ছি, কেউ নাই, যে আমরা তিনজনই দাঁড়িয়ে আছি, স্টিল দাঁড়িয়ে আছি। তো শব্দ বাড়ছে আস্তে আস্তে, তারপরে যেটা হলো বাতাসের মধ্যে শব্দ হচ্ছে খুব জোরে, সামনে দিয়ে পেছন দিয়ে কিছু ঘুরছে।
তো বাতাসের মতো শব্দ বলতে মানে লাইক যেটা হয় যে অনেক সময় ঝড় হলে যেই ধরনের যেই টাইপের আওয়াজ হয়,
না না ওইরকম না, ঠিক যেটা হচ্ছে যে আপনার সামনে দিয়ে হঠাৎ করে খুব পড়তে কিছু গেল, যে এই ধরনের শব্দ পাচ্ছে,
খুব জোরে কেউ চলে গেল একটা বাতাস যখন যায়,
রাইট রাইট,
একটা বাতাস
ধরেন আপনার সামনে দিয়ে হঠাৎ করে যদি আমি হাত খুব পড়তে নিয়ে যাই একটা শব্দ হবে। সন্ধ্যা হয়ে গেছে, লোকজন নেই, তো শব্দগুলো স্পষ্ট কানে আসছে। তো তখন আবার ধোয়া থামাচ্ছি, তারপর হঠাৎ মাথায় আসলো যে আমি যদি ধোয়া পড়তে থাকি আমাকে হয় খারাপ কিছু করবে না, যে যত দোয়া পড়ছি সব টেনে যাচ্ছে, মানে পড়ছে একটার পর একটা। তো কতক্ষণ পরে যেটা হলো যে ওইটা আরো বাড়লো, মানে হেঁটে হেঁটে দেখা যাচ্ছে যে আমার সামনে চলে আসছে এরকম শব্দ।
তখন একজন আরেকজনের সাথে ডিসকাশন?
না, কোনো ডিসকাশন নেই। তো আমি ভাবলাম যে হয়তো আমি এরকম হচ্ছে, তা ওদের বললে হয়তো ওরা আরো বেশি ভয় পাবে, তো সেজন্য আমি চুপচাপ আছি। তো কিছুক্ষণ পরে যেটা হলো মনে হলো যে উপর থেকে কিছু একটা পড়ছে, বাতাসের মধ্যে ওরকম একটা শব্দ হচ্ছিল, হয়তো অনেকে বিশ্বাস করবে না, আমার মুখের মধ্যে এসে পড়ে, মানে আমার ফেসের মধ্যে কিছুই ছিল না, মনে হলো যে মুখের মধ্যে কিছু একটা পড়লো, হালকা হিট লাগে। তো তারপরে
যখন হিট লাগে তখন কি মানে একটা আন্দাজ করা যায় আমার মুখের মধ্যে যদি হয় কোনো একটা কাগজ পড়লো, পাতা পড়লো বা কোনো কিছু একটা পড়লো, এটা কি?
হ্যাঁ, ফিল করা গেছে, হ্যাঁ ফিল করা গেছে, হ্যাঁ ভারী কিছু একটা, মানে খুব ভারী না, সামান্য ওজনের কিছু একটা পড়লো, তারপর ওটা বুকের মধ্যে পড়লো, আমি একটু মোটা মানুষ, আমার বুকের মধ্যে পড়ে নিচে পড়লো, এবং নিচে পড়লোর পরে শব্দ হলো, নিচে তাকালাম কিচ্ছু নেই, পাতা নড়ছে। তখন মানে
কিন্তু কোনো ঢিল টিল তো না নিশ্চয়ই?
না, সেটা বলে তো দেখা যেত, যেটা দাঁড়িয়ে আছে একটা বাঁশ লাগানো ছিল, বাঁশের মধ্যে লাইট লাগানো, সেই লাইটের নিচে দাঁড়িয়েছে যাতে ভয় আমরা কম পাই। তো তখন এমন অবস্থা যে আমি আমার হার্টবিট শুনতে পাচ্ছি,
ভয়টা ওই লেভেল,
হ্যাঁ প্রচন্ড, গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে, কোনো দোয়া মানে কোনো সুরা মনে পড়ছে না আমার। তো তারপরে যেটাই মনে করছে বারবার পড়ে যাচ্ছে, তারপরে যেটা হলো কিছুক্ষণ পরে মনে হলো যে কেউ একজন পাশ দিয়ে দৌড়িয়ে যাবে, দৌড় দিচ্ছে, এবং এক সময় আমাকে
কোনো কিছু দেখা যাচ্ছে
না, কোনো কিছুই দেখা যাচ্ছে না, পাতার শব্দ হচ্ছে, সাউন্ড মানে এই সাউন্ডটাই পাচ্ছি। লাস্ট সময় যেটা হলো দৌড়াতে দৌড়াতে আমার পায়ে একটা পাড়া দিয়ে গেল, এবং সেটা ভালো ব্যথা পেয়েছি আমি,
পাড়া দিয়ে গেল
একটা মানুষ
ফিল করতে পারা,
হ্যাঁ ভালো ব্যথা পেয়েছে, একটা মানুষ একটা মানুষকে দৌড় দিয়ে পাড়া দিয়ে গেছে, মানে যেই ধরনের ব্যথা পাই আমরা,
লাইক মানে ও ফিলটা হচ্ছে কোনো মানুষই মনে হয়
পাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওকে,
এবং পুরো পায়ের উপরে, তখন মানে দম বন্ধ হয়ে গেল, যে কিছুই মানে কোনো মাথায় কিছুই কাজ করতেছে না, মানে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম।
বাকি ফ্রেন্ডদের কি অবস্থা? মানে
আমি তখন মানে শক্ত হয়ে গেছি, ঘাড় ডানে বামে ঘোরানোরও কিছু পাচ্ছি না, দাঁড়ায় আছে। তো এইভাবে কিছুক্ষণ চলার পরে যে হ্যাঁ ধোয়া পড়া শেষ, আমি মানে বডিটা জাস্ট কাঁপতেছে না, আমি স্টাক হয়ে গেছি। তো বাকি দুজন দোয়া করলো, মোনাজাত করলাম আমরা তিনজন একসাথে, মোনাজাত করতে পারে আমি কাউকে কিচ্ছু বলছি না, আমার ইয়া ছিল যে আমি কবরস্থানটা পার হয়ে তারপর ওদের বলবো,
যাতে ওরাও নার্ভাস,
হ্যাঁ নার্ভাস না হয়, ভয় না পায়। তো যাচ্ছি, কেউ কোনো কথা বলতেছে না, তিনজন যাচ্ছে হেঁটে হেঁটে বাইরের দিকে আসার চেষ্টা করতেছে। তো মোটামুটি গেটের কাছাকাছি আসার পরে, তাও তখন আমরা কবরস্থানে বেশ ভেতরে, তো তখন বাইরের দিকে লাইট থেকে দু একজন লোক দেখা যাচ্ছে। তো একজন বললো যে হ্যাঁ জানিস আমার সাথে না এরকম হচ্ছে, যে ভয় মানে মনে হচ্ছে সদ্য, কিন্তু ওর দিকে তাকেন দাঁড়ায় একবার, যেমন যে এরকম এরকম হচ্ছে, যে
আমার সাথে
যে শব্দ পেয়েছিস, হ্যাঁ আমার যে আমার গায়ে পড়ছে, ও যে আমার গায়ে কিছু পড়েনি বাট সামনে পিছনে হেঁটে যাচ্ছে দ্বিতীয় জন বুঝতে বললো, আমিও তো আমারও তো সেম হয়েছে, আমি তোদের বলিনি যে তোরা হয়তো ভয় পাবি, আমি একা ফিল করতেছি জিনিসটা, তোরা কিছুই টের পাস নেই, তাই আমি কিছু বলিনি। তো তিনজন কথা না বলে দৌড়, মানে দৌড়াচ্ছি, লোকজন নাই, পরে বের হলাম, পরে মনে হলো যে হ্যাঁ এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। এবং রাতের বেলা আর কখনো মানে কবরস্থানে যে যাব,
আসলে ওই ঘটনা ঘটার পর এটা যে কারোর জন্যই আসলে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে যে কারোর জন্য এটা ভয়ঙ্কর মনে হবে, কারণ যদিও আমি জানি যে অনেকে যারা শুনছে এই মুহূর্তে অনেকেই বলবে, এবং এটা আমরা জানি যে কবরস্থান অনেক পবিত্র একটা জায়গা হিসেবে ধরা হয়, হয় না যে কখনো কখনো মানে এমন কিছু আপনার সাথে ঘটে অনেক বিলিফকে একটু নাড়িয়ে দেয়।
হ্যাঁ সেটা তো ডেফিনেটলি, আমিও হয়তো মনে করতাম যে ছোটবেলা শুনেছি হয়তো না, কিন্তু মানে আমি হয়তো ভুল ভাবতেছি এরকম কিছু না, যে আমার পায়ে যখন একজন হিট করে গেল পাড়া দিয়ে গেল আমি ব্যথা পেয়েছি, এটা তো মানে আমি মনে করতে পারি না যে হ্যাঁ
আমার হ্যালুসিনেশন না, ব্যথা তো আর
হ্যালুসিনেশন, আমি মেনে নিলাম, কিন্তু যখন পায়ে পাড়া দিয়ে গেল বা উপর থেকে কিছু একটা পড়লো আমার মুখে পড়লো বুকে গ্যাপ পড়লো নিচে, সাথে সাথে থাকলাম যে হয়তো আমি কিছু দেখবো, যে হ্যাঁ কবরস্থান পোকা টোকা হতে পারে বা অন্য কীট পতঙ্গ হতে পারে, কিচ্ছু নেই, লাইটের নিচে দাঁড়িয়ে,
মানে এমন কোন লজিক আপনি লজিক দিয়ে ভাঙার চেষ্টা করেছেন যে আসলে আমার সাথে ওইখানে যা যা ঘটেছে লজিক্যাল কোনো ওয়ে আছে,
হ্যাঁ যাতে ভয় না পাই,
ভয় যেন
না পাই।
আমি একটা প্রশ্ন করি যে এমন কি হতে পারে কোনো ফ্রেন্ড দুষ্টামি করে বা ফাজলামো করে
না থেকে পাই যায় না, কারণ আমরা তিনজন পাশাপাশি দাঁড়িয়ে আছি, আর যেটা হয়েছে মানে লাইটের মধ্যে অন্ধকার হতো বা কেউ দুষ্টমি করে হয়তো,
আর চোখও তো বন্ধ
করে, আমি তো দেখছি,
হ্যাঁ এই জন্যই আমি এই কোয়েশ্চেনটা করলাম যে যারা এই মুহূর্তে শুনছে অনেকের মাঝেই হয়তো বা বিভিন্ন ধরনের প্রশ্ন আমি জানি উঁকি দিচ্ছে, অনেক ধরনের প্রশ্ন করতে যাচ্ছে তাদের পক্ষ থেকে, জানি না যে অনেকের মাঝে যদি এই প্রশ্নটা থেকে থাকে, আমার একটা জায়গায় মনে হলো যে ব্যথাটা তাহলে কিভাবে পেলে, তো আমার ওই লজিকটা ছাড়া আমি আর কিছু দেখছি না, বাট আমি যে চিন্তাটা করছি এটা একটা ইলজিক্যাল চিন্তা।
না হ্যাঁ ওইটাও আমি চিন্তা করেছিলাম যে হ্যাঁ পাশে থেকে যদি কেউ আমাকে, মানে আমরা তিনজন পাশাপাশি দাঁড়িয়ে আছি, কেউ যদি আমাকে পাড়া দিতে যায় সাইড থেকে আসবে, সামনে থেকে জিনিসটা
সামনে থেকে আসবে না,
হয় ডান সাইড থেকে অথবা,
সবচেয়ে বড় জিনিস হচ্ছে কেউ চোখ বুঝে নাই, যে চোখ বুঝে আছে একজন পাশ থেকে পাড়া দিয়ে দিয়েছে টের পায় না,
চোখ বন্ধ ছিল প্রথমে, কিন্তু যখন ওই সাউন্ড গুলো হলো ওই মাথা ওইটা কাজ করেনি যে আমি চোখ বন্ধ করে দোয়া পড়ে যাই কিচ্ছু হবে না, আমি দেখাচ্ছি সব দোয়া করতেছি ডানে তাকাচ্ছি বামে
তাকাচ্ছি থেকে না কি চলে
আসছে, সাউন্ড গুলো থেকে আসছে, আর আরেকটা যেটা হয়েছিল যে দূরে শিয়াল ডাকছে,
হয়তো সবকিছু মিলে এনভায়রনমেন্টে একটা ভয়ঙ্কর এনভায়রনমেন্ট হয়ে গেছিল,
তো সেইটার জন্য আরকি চোখ খুলেছিলাম যে হয়তো সামনে চলে আসতেছে, কারণ কবরস্থান তখন আমরা তিনজন ছাড়া নেই, আমরা প্রায় শেষ মানে শেষ সীমানার দিকে,
মানে খুব অনেক বড়
একদম
যেই দিকে চলে গেছেন ওই দিকে মানুষ
না, মানুষ নেই, মেইন গেটের দিকে হয়তো কিছু লোকজন আছে বাইরে, তাও বাইরে ভেতরে নেই, মানে শিয়াল যেহেতু হয়তো সামনে চলে আসতে পারে, যার কারণে তাকিয়ে আছে যে কোন দিক থেকে সাউন্ডটা আসছে, মানে এমন সাউন্ড হচ্ছে যে আমার থেকে এক দেড় ফিট দূরে কেউ হাঁটছে, কেউ দৌড়াদৌড়ি করছে, এরকম সাউন্ড হচ্ছে,
এটা মানে একটা ঘটনা আমি কবরস্থান রিলেটেড যেহেতু কথা হচ্ছে একটা ঘটনা আমি একটু শেয়ার করি তাকে, যেটা হচ্ছে যে আমার একটা পরিচিত একটা ফ্রেন্ড ছিল যে ও হয়েছে কি রাতের বেলা অনেক সময় বাইক নিয়ে বের হতো, নতুন যারা বাইক কেনে একটু বাইক চালানোর জন্য প্রথমে একটু খুব বেশি
ও
যেটা হয়েছে কি একদিন সবসময় হতো যে বন্ধু বান্ধব নিয়ে বেরোতো, একে ওকে ফোন দিত গ্রামে একে ওকে ফোন দিত যে চল যাবো ওখানে। তো একদিন হচ্ছে ওর অনেক ইচ্ছা করছে, কাউকে ফোন দিয়ে আর ফ্রি পাচ্ছে না যে সাথে যাওয়ার মতো, ও একাই বাইক নিয়ে বের হয়ে গেছে। ওই যাওয়ার পথে একটা জায়গায় একটা কবরস্থান আছে ঠিক রাস্তার পাশে, কবরস্থানটা ওয়াল মানে দেয়াল দেয়া আর কি রয়েছে, দেয়াল রয়েছে। তো ও যখন ওই সন্ধ্যা যে সময়টাতে গেছে ওই সময়টাতে টুকটাক কিছু মানুষ আসা যাওয়া করছিল, তো অনেক অনেক দূরে চলে গেছে। তো ও যখন ও ব্যাক করে তখন হচ্ছে রাত অনেকটা গভীর হয়ে গেছে, ওই কবরস্থানটাই ওর ক্রস করতে হবে। তো ও যেটা হয়েছে যে প্রথমে ওই ধরনের মাথায় কোনো কিছু ছিল না যে এদিকে কবর আছে আমাকে কবর দিয়ে, তো ও সম্পূর্ণ মানে ও এনজয় করতেছে যে বাইক রাইড করতেছে রাতের বেলা, অন্যরকম। তো ওর যেটা হয়েছে যে কবরস্থানটার কাছাকাছি যখন আসছে তখন যেটা হয়েছে যে কবরস্থানটার সীমানাটা পার হয়ে মানে রাস্তাটার আর একটু সামনে গেলে যেটা ওই অংশে সে হঠাৎ করে কি যেন মানে দৌড়ে মানে চলে যেতে দেখছে
সামনে দিয়ে মনে হলো
সামনে দিয়ে একটা চলে গেছে, রাস্তা থেকে রাস্তা চলে গেছে, মানে ও মানে সাথে সাথে মানে ব্রেক করে ফেলছে। মানে ওর চিন্তা হচ্ছে যে চোট আঘাত না তো মানে নতুন বাইকের সাথে যদি এই ধরনের কিছু হয়
ভয়ে ব্রেক করে দিচ্ছে যে অ্যাক্সিডেন্ট করলাম না, তো
কিছুক্ষণ ও এক দুই মিনিট একদম বাইক স্টার্ট ইয়ে করে মানে যে তার আছে, ওর একটা চিন্তা করতে হয় ব্যাক করবে নাকি একদম স্পিডে চলে চলে যাব। তো ওই চিন্তা করতে করতে যেটা না আবার ঠিক যে জিনিসটা এখান থেকে উঠেছে না আবার রাস্তার এই পাশে
ক্রস ব্রেক করলো, সে চলে
ক্রস ব্রেক করছে, তখন সে দেখলো যে না এটা তো আসলে মানুষের মতো কোনো কিছু দেখতে পাচ্ছে না, ইভেন ইভেন পশুও না, মানে অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা কিছু দেখতে পাচ্ছে যেটা দেখে ওর ভয় পেয়ে গেছে। ও তখন যেটা মনে হয়েছে যে ও মানে দৌড়ে যে কোনো আশেপাশের মানুষের কাছে যে ওই ধরনের লোক অপশন ছিল না, ও করছে কি মানে বাধ্য হয়ে ওই বাইক টাইক ফেলে রাস্তার মধ্যে একদম দেয়াল টপকায় কবরস্থানে চলে গেছে,
ভেতরে চলে গেছে,
ভেতরে চলে গেছে। আচ্ছা ভেতরে চলে গেছে যে ওইখানে কবরস্থান পাহারা দেওয়ার জন্য একটা লোক
থাকে,
হ্যাঁ একটা ঘর ছিল, অনেক সময় উনি থাকে না। তো ওই ঘর দেখা ওই একটা রুম দেখা ও দৌড়ে যায় তাড়াতাড়ি ওইখানে নক
করছে।
তো নক করার পর কপাল ভালো ওই দিন ওই লোকটা ছিল ওইখানে, তো ওই লোকটা প্রথম ভয় খুলতে জানে ভাবছে কি না কি
কি আসছে,
পরে যখন খুলে বলছে তখন ওর খুলছে, খোলার পরে বলছে কি হচ্ছে তুমি মানে কি কি প্রবলেম কি, তখন ও বললো যে এরকম এরকম তুমি খুব ভালো করছো, তুমি যাও নাই তুমি কবরস্থানের ভেতরে চলে আসছো, তুমি অনেক ভালো করছো, তুমি কিছুক্ষণ থাকো তোমার বাইক ওখানে থাকো, কোনো চোর টোর কিচ্ছু আসবে না, চোরও ভয়ে এই রাস্তা দিয়ে এই সময় আসবে না,
এরও
আমার বাইক নিশ্চিন্তে থাকবে, তুমি এইখানে থাকো আমার সাথে। তো ভোর পর্যন্ত নাকি ও ওইখানে ফজরের আজান পর্যন্ত,
ফজরের আজানের পরে বেসিক্যালি আমরা যেটা জানি যে ফজরের আগ পর্যন্ত মানে খারাপ জিনিস
নেগেটিভ জিনিসগুলো
এখন ওই সময় পূর্ণ শক্তিতে থাকে।
হ্যাঁ ফজরের আজানের পর পর আস্তে আস্তে ওই জিনিসগুলো পাওয়ার গুলো আস্তে আস্তে
কমে যায়।
হ্যাঁ তো তারপরে যাই হোক ওই ভোরবেলা যায় বাইক টাইক নিয়ে পরে আসছে, তো এরপরেও রাতে এইভাবে আর মানে ড্রাইভ করতে কখনোই বাইরে নেই। তো এই এইটা বললাম যে কবরস্থান অনেক সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এমনিতে ভয়ে মানে কাজ করে, কারণ ওই এনভায়রনমেন্টটা একটু ভয়ঙ্কর। তো যাই হোক সাব্বির ভাই, এটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স যেটা কবরস্থানে আপনার সাথে ঘটে গেছে,
ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স,
ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। নিশ্চয়ই কবরস্থানে তো একা কখনো যাওয়ার কি দুঃসাহস করেছেন?
ওই কবরস্থানে বা একা বলতে যেটা হবে, আমি রাতেই কবরস্থানের আশেপাশেও এখন চেষ্টা করি অ্যাভয়েড করে যেতে,
ওই ভয়টা যেহেতু কাজ করে,
মানে যার সাথে এরকম সিচুয়েশন হয়েছে সেই বুঝবে যে ওই সময়টাতে কি মানে হয়তো আমি লজিক দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম দেখে হয়তো আমি অতটাও ভয় পাইনি। আমি যদি ভাবতাম যে হ্যাঁ আমার সাথে খারাপ কিছু হচ্ছে তখন হয়তো আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম।
রাইট সেটাই। ওকে অনেক ধন্যবাদ আপনাকে,
আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
ওকে এরই সাথে আরো একবার সময় হয়ে গেল বিরতিতে চলে যাওয়ার, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরবো। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি সুমন আছি আপনাদের সাথে।
ডর মানে ভয়, ডর মানে ভয়।
বিরতির পর আবারও ফিরে এলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 89.2 এ। আপনি শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি সুমন রয়েছে এই মুহূর্তে, রয়েছে আর জি কেবরিয়া এবং আজকে ডরের অতিথিরা রয়েছে। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা এবার শুরুতেই অতিথির কাছেই চলে যাব এবং তার ঘটনা দিয়ে আজকে আমরা শুরু করতে চাই এবং পরিচয় পর্বটাও সেরে নিই থাকে। যদি অফ এয়ারের পরিচয় পর্ব হয়ে গেছে আমাদের, কিন্তু সবার সাথে অন এয়ারের পরিচয় পর্বটা বাকি রয়েছে, তাই না? ভাই নাম কি আপনার?
জি, আমার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম মেক।
ওকে, কি করেন আপনি?
আমি পেশায় একজন সাংস্কৃতিক কর্মী। আমি জব করছি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কোঅর্ডিনেটর হিসেবে, আর পাশাপাশি নক্ষত্র চলচ্চিত্র তৌকির আহমেদের যেটা হালদা সিনেমা আপনারা অলরেডি দেখেছেন, এটার প্রমোশন নিয়ে কাজ করছি আর কি।
তো আপনি সিনেমার মার্কেটিং প্রমোশন সমস্ত কিছু মিলে সিনেমার সাথে জড়িত একজন মানুষ আমরা বলতে পারি। ওকে, তো আমরা তো মানে হয় না, আপনারা যেটা কাজ করে পর্দায় নিয়ে মানে ফুটিয়ে তোলেন, আমরা সেটা খুব মঞ্চমুগ্ধের মতো দেখি অনেক সময়। তো আশা করি আপনার কাছে এরকম কিছু ঘটনা পাবো যেটা হচ্ছে আপনারা সিনেমায় ফুটিয়ে তোলেন, হয় কখনো কিছু বাস্তব কিছু অবাস্তব একসাথে মিলিয়ে, কিন্তু আপনার লাইফে আমি যতটুকু শুনেছি কিছু বাস্তব ঘটনাই ঘটে গেছে রিলেটেড টু প্যারানরমাল থিং। তো ওই ঘটনাগুলো আজকে আমরা চাই যে আপনি ফুটিয়ে তুলুন আমাদের সামনে।
আসলে আমার জীবনে এরকম আছে দুইটা ঘটনা। যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের পাশে বাজার আছে একটা, প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে সে বাজারটা হতো। তো সেখানে হচ্ছে আমাদের একটা দোকান আছে আর কি, চালের দোকান ছিল। তো আমি মঙ্গলবার শনিবার করে আমি আমার স্কুল শেষে আমি বাজারটাতে যেতাম। তো ওর পাশে হচ্ছে ঈদগাহ মাঠ আছে, মাদ্রাসা আছে, বিশাল একটা দিঘি আছে, প্রাচীন রাজার বাড়ি ছিল ওখানে, শালীবন রাজবাড়ি। এটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে আর কি, কাহালুতে আর কি। তো বাজারটা লাগতো, মানে যখন শুরু হতো সেটা হচ্ছে যে বিকাল থেকে শুরু হতো রাত পর্যন্ত, রাত 8-9 পর্যন্ত হতো আর কি। এটা আমি বলছি যখন আমি ক্লাস 4 কি 6 পড়ি তখনকার ঘটনা, আজ থেকে প্রায় 15 আগের ঘটনা এটা। তারপরে আমি একদিন হচ্ছে যে যখন মার্কেটের আজান দেয় তখন থেকে ঠিক ওই রকম একটা টাইমে আমি হচ্ছে যে আমাদের চালের দোকানের সামনে আমি বসে আছি। তো এই চালের এই পাশের অংশটি থেকে মানুষ চলে গেছে, সবাই চাল বিক্রি হয়ে গেছে, সব মানুষ হচ্ছে কাঁচা বাজার এবং অন্য অন্য অংশের দিকে চলে গেছে। তো আমি আব্বুর জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই সময় ঠিক আমার মতনই দেখতে একটু মানে সেম আমার এজের হবে একটা ছেলে আসলো আমাকে, আমার কাছে এসে বলতো এক মুঠ চাল দাও আর কি। আমাদের যেহেতু বস্তাগুলো বাঁধাই করা ছিল, তো আমি ওকে চালটা কিভাবে দিব আর কি। তো আমি আর চালটা দিতে পারিনি ওকে, আমি বলছি আমি তোমাকে
চালে বলতে মানে
আমার মতন
আপনার মতোই
আমার 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 বয়সে আর কি। ও একটু ডিফারেন্স প্রকৃতি কেন জানা ছিল, মুখ ফেসটা আমি বুঝতে পারতেছিলাম না, মানে একটু অন্ধকার অন্ধকার ছিল আর কি। মাটির বাজন হয়ে গেছে, সবাই নামাজে গেছে, আর কাঁচা বাজারের দিকে আবার ওই যে কেরোসিনের তেলে যে ল্যাম্প গুলো জ্বলে ওগুলোতে মানুষ বাজে, তো ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি শুধুমাত্র স্থায়ী যে দোকানগুলো ছিল আর কি সেগুলোতে ছিল, বাজারের ভিতরে ছিল না। তো তারপরে হচ্ছে যে সে চলে গেছে, যাওয়ার পরে আমি বাসায় ফিরে যাওয়ার পরে হচ্ছে যে আমি অসুস্থ মতন অবস্থা হয়ে গেছে আর কি পরের দিন থেকে আর কি। তো পাশে যে একজন বিশিষ্ট একজন ধর্মীয় একজন ব্যক্তি ছিলেন আর কি, আমি এখন দেখি যে রাতের বেলা ঘুমের প্রতি আমি ঘোড়ায় চড়ে ঘুরতেছি। তারপরে হচ্ছে যে মানে অনেক কিছু দেখতেছি, রাজবাড়িটা দেখতেছি, এরকম একটা অবস্থা। তো তারপরে হচ্ছে যে
আমি একটু থামাই, মানে একটা জায়গায় আমি হয়তো মিস করে গেছি জানিনা, আপনি যেই জায়গায় ছিলেন সেটা হচ্ছে যে ওই একটা ছেলে বাচ্চা ছেলে এসেছিল চাল চাওয়ার জন্য, আপনি তাকে চাল দেননি যেহেতু ওই সুযোগটা ছিল না, ওই সময়টা অনেক ফাঁকা ছিল, মানুষজন অনেকে নামাজ পড়তে চলে গেছে, আর আপনার যে দোকান আপনাদের দোকানটা যে পোর্শনে ছিল ওইখানে খুব একটা কাস্টমার ছিল না, একদম বলতে গেলে অনেক নীরব,
মানে তখন হচ্ছে বিক্রি শেষ হয়ে গেছে
মানে একদম নীরব ছিল অনেকটা। তো এরপরে কি হলো?
এরপরে হচ্ছে যে আমার গায়ে একটু জ্বরের মতন অবস্থা হলো আর কি।
না না, ওখানে থেকেই নাকি আপনি
বাসায় যাব, অনেক ছোট ছিলাম তো, মানে ঠিক এক
ঘটনার পরে দিন বাসায়
চলে গেলাম আর কি।
ওই দিন বাসায় যাওয়ার পরে যেটা হচ্ছে যে আপনি অনেক জ্বর হচ্ছে আপনার, তারপরে রাতের বেলা আপনি স্বপ্ন দেখছেন বিভিন্ন
মানে অনেক কিছু দেখতেছি আর কি। তো আমারই সেম এজ এর আরো যারা আমার খেলার সাথে ছিল যারা, তো তাদের আবার দু একজন হলো ওই মাদার সাথে পড়াশোনা করতো আর কি। তো তারা নাকি হচ্ছে যে রাতের বেলা ও মানে দেখতো আর কি, যখন রাতে ঘুম মানে আমরা অনেক সময় হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য যখন ঘুম মাঝরাতে উঠি আর কি, বাসায় যেরকম ইয়ে হয়, তো মাদ্রাসার ছেলেরা হলো যে আমার বয়সী যারা যারা মাদ্রাসায় পড়তো আর কি, আমি তো স্কুলে পড়তাম, তো ওদের দু একজন নাকি দেখেছে যে ওই বাজারটাতে আর কি প্রচুর শিয়াল আর কি, মানে হাজার হাজার,
মানে সত্যি সত্যি
সত্যি সত্যি আর কি বাস্তবে এটা কেউ মানে যখন যারা দেখছে তারা দেখেনি। এবং আমি আমার ওই ফ্রেন্ড তারা বড় হওয়ার পরেও শুনেছি তাদের কাছ থেকে যে ওখানে একটা শিমুল গাছ আছে আর কি, বিশাল একটা শিমুল গাছ আছে, তো ওই শিমুল গাছটাতে হচ্ছে যে মানে আগুন জ্বলতেছে, মানে পুরো গাছটা এমন ভাবে আগুন জ্বলতেছে যে মনে হচ্ছে যে গাছটা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে। এটা আমাদের মানে এলাকার অনেকেই দেখেছে এবং ওই মানুষগুলো জানে আর কি, মানে আমাদের অঞ্চলের আর কি। পরের দিন সকালবেলা যা দেখেছে, হ্যাঁ তিব্বি শিমুল গাছটা জীবিত আছে,
মানে কোনো
একটা পাতাও পড়ে নাই। এটা মানে আমাদের একটা ঘটনা। আবার পাশে যে দিঘিটা আছে আর কি, মাছ চাষ হয়, সবাই ওখানে রাতের বেলা থাকতে পারে না আর কি, তো ওখানে যে
জিনিসটা না কেন
মানে ভয় পায় আর কি, ভয় পায়। তো
ওই শিমুল গাছটা
শিমুল গাছটা হচ্ছে যে বিশাল একটা পুকুর, পুকুরের মতন, কিন্তু ওখানে এক বিন্দু পানি থাকে না, মানে বৃষ্টি যত বৃষ্টি হোক ওখানে দেখবেন যে
পানি জমে না,
পানি জমে না আর কি, কোথায় যে পানি চলে যায় কেউ জানে না ওটা। তো এটা শিমুল গাছের পাশ দিয়ে আমাদের হচ্ছে ফুটবল খেলার একটা মাঠ আছে, আমরা ক্রিকেট খেলতাম দুই দিন করে আর দুই দিন হচ্ছে ফুটবল, মানে আমরা ওখানে ছোটবেলায় যাইতাম আর কি। তো আমাদের বাসা থেকে আগে থেকেই বলে দেওয়া থাকতো যে ওই সাইডে যাওয়া না, ওই সাইডে যাওয়া না, ওই ওই জায়গাটা একটা সমস্যা আছে, এটা আছে ওটা। তো আমরা হচ্ছে যে তারপরে একটু সাহসী দেখাইতাম আর কি, আমরা এইসব একটু ভয় না করে যেতাম আর কি। তো দিঘিতে যে ব্যক্তিটা হচ্ছে যে মাছ পাহারা দেয় রাত করে, সে একজন ব্যক্তি আমাদেরকে বললো যে যে রাতের বেলা ওই পাশে সাদা জামা পরে একটা মানুষ চলে যায়, ঘুরে যায়, আর আমার যে ফ্রেন্ডসটা ওই গাছটাকে পুরো যাওয়া দেখেছে আর কি, মানে পুরো গাছটা মাদ্রাসায় পৌঁছেছে, তো সে বললো যে রাতের বেলা একটা মানুষ নামাজ পড়ছে আর কি, ঈদগাহ মাঠে আছে নামাজ পড়ছে আর সুগন্ধি ছড়াচ্ছে আর কি, মানে ওই জায়গাটা একটা মানে অন্যরকম। তো আমার যে এক্সপিরিয়েন্স যেটা হলো যে যে আমি আজও অত সুন্দর জিনিস দেখি নাই, মানে ওই বাচ্চাটাকে আমি মানে চাল না দেওয়ার পর রাতে আমি যে স্বপ্ন দেখি, এখন আমি চোখ বন্ধ করলাম।
বলেন তো যে ওই বাচ্চাটাকে আপনি স্বপ্ন দেখেছিলেন?
অস্বাভাবিকের মতন ছিল না, আর যে ড্রেস পরেছিল আমাদের আমার সোসাইটি বা আমাদের ওই সময়টা ওই ধরনের ড্রেস কেউ পড়তো, ওই ধরনের
মনে হয়েছিল
অ্যাবনর্মালও ঠিক না, একদম মানে আমার মতন সুটম মানে সুস্থ বাচ্চা ছিল, জামাটা কেমন যেন একটা প্রকৃতি ছিল আর কি, এক কালারের, মানে প্যান্টটাও যেরকম ছিল শার্টটাও ওরকম ছিল, সবকিছু একই রকম আর কি, আর চুলটা হচ্ছে এলোমেলো ছিল, দেখে মনে হয়নি যে পাগল, মানে পাগল হলো অত সুন্দর করে আমার সাথে কথা বলতে পারতো না। আর দ্বিতীয় হচ্ছে যে ও যদি মানে মানুষ হইতো তাহলে তো আমি তো পরে ওকে আর কোনো না কোনো ভাবে দেখতাম, কিন্তু আমি দেখিনি। আমার কাছে মনে হয়েছে যে তখন তো ছোট ছিলাম অত ভাবে পর্যবেক্ষণ করি না, তো আমার কাছে মনে হয়েছে যে ও অন্য অন্য কিছু একটা আর কি, কারণ হচ্ছে যে ওর সাথে কথা বলার পর ওই রাতে আমি যা স্বপ্নে দেখেছি যে বিশাল একটা রাজবাড়ি, সেখানে ঘোড়া আছে, অনেক কিছু আছে, যেটা আমি আজ পর্যন্ত আমি অনেক মিউজিয়ামে গেছি, অনেক জায়গায় অনেক পুরাতন জিনিসগুলো সংগ্রহ জিরো জায়গা আছে, আমি দেখার চেষ্টা করি, আমি বিভিন্ন জায়গায় যাই, অত সুন্দর জিনিস আমি আসলে দেখি না, আজও আমার চোখে ওইটাই আছে। আর ওই যে যে ধর্মীয় মানে অঞ্চলে যে ব্যক্তিটা যার কথা বললাম, উনি হলো যে আমাকে কি যেন বলে আমাকে একটু দোয়া করে দিলেন, আর আমাকে বললো যে ও আর আসবে না তোমাকে, মানে আমি ওকে স্বপ্নে দেখতাম দেখতাম ও চুপচাপ বসে আছে, আমাকে চাল দিয়ে নাই, চুপচাপ
এই জিনিসটাই জানতে
চাচ্ছিলাম ওকে
যে আপনি স্বপ্নে ওই ছেলেটাকে
দেখতাম আর কি, ঠিক আছে আমি ঘোড়া নিয়ে যাচ্ছি আর চুপচাপ আছে,
মানে আমি আসলে এতক্ষণ হয়তো অনেকেই মানে বুঝতে যে কানেকশনটা কি, আমি আমি অ্যাজ এ লিসনার হিসেবে আমার মনে হচ্ছে যে আসলে ওই বাচ্চাটার সাথে আপনার এই স্বপ্নর কানেকশন, এখন আমি বুঝতে পারলাম যে আপনি স্বপ্ন যখন ওই বাচ্চাটাকে দেখতেন চাল দেননি, বাচ্চাটা চুপচাপ বসে আছে, তো এখন আমার মনে হচ্ছে যে এই হচ্ছে কানেকশন, দ্যাটস ওয়াই এটা মনে হচ্ছিল যে ওই বাচ্চাটার সাথে আপনার সাথে যা ঘটছে ওই বাচ্চাটার সাথে কিছু একটা লিঙ্ক আপ আছে। তো এইটাই বলতে পারি তাহলে আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে প্যারানর্মাল বিষয় সম্পর্কে। আরো কোন ধরনের
কোন ঘটনা একটা ঘটনা আছে হচ্ছে সেটা হচ্ছে যে রিসেন্টলি
আরো দুই একটা ঘটনা শুনি।
এটা তো ছিল যেটা বললাম, এটা তো ছিল একেবারে আমার চাইল্ডহুড যখন আমি একেবারে ছোট ছিলাম তখনকার অভিজ্ঞতা। আরেকটা হচ্ছে 2015 সালে আর কি, তখন হলো যে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষের দিকে আর কি, তখন হচ্ছে যে আমি যেহেতু আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি আমি খুব রাত জাগতাম আর কি, তো দেখা গেছে যে কোনো কোনো রাত হচ্ছে আমার প্রজেক্ট রেডি করতে করতে আমার শেষ রাত হয়ে যেত। তো হঠাৎ করে একবার হলো যে আমি তখন ডিসিশন নিয়েছিলাম আমি বগুড়া সেটেল হবো নাকি ঢাকায় সেটেল হবো, যেহেতু পড়াশোনা ঢাকাতে, তখন একটা বার আমি বগুড়াতে আইটি নিয়ে কিছু করানোর চেষ্টা করলাম, পাশাপাশি আমার অবশ্যই কালচার এবং ফিল্ম এতে থাকছেই। তো আমি যখন শহরের ভিতরে একটা বাসা একদম মেন সিটিতে আমি একটা অফিস করলাম নিজস্ব ভাবে আর কি,
বগুড়া
একদম আমার নিজস্ব, আমার আমার আইটি কাজের জন্য আর কি, সেখানে আরো কিছু ছেলে মেয়ে রাখলাম দেখে কাজ করতো। তো ওখানে আমি হচ্ছে যে মানে ফিনান্সিয়াল ভাবে এগিয়ে যেতে পারছি কেন জানো আমার একটা ব্যাপার। তো তখন হলো কি আমি পাশের সাইটে একটা জায়গায় চলে আসি শহরের থেকে, শহরের সাইটে আমার আমার জন্য সেই খরচটা একটু কম হতো আর কি। তো ওখানে আসার পরে হলো যে কাজ করতাম, সবাই আসতো হলো যে দিনে আসে কাজ করতে হতো, রাতের বেলা দেখা যায় আমি একাই কাজ করি পুরো একটা অফিসে, আমি একাই কাজ করি। পাশে হচ্ছে যে দুইটা মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা হচ্ছে যে এখানেও একটা দেখলাম যে আমি সেই একটা মেয়েদের একটা মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা, ছেলেদের একটা মাদ্রাসা হচ্ছে যে দিনে আসে পড়ে চলে যায় আর কি, আর মেয়েরা হচ্ছে
আবাসিক
আবাসিক। তো একদিন রাতের বেলা মানে আমি আমার গ্রামের বাড়িতেও দেখা গেছে যে আমি আমার দোতলাতে আমি একাই থাকছি, সবাই ঘুমাচ্ছে, গ্রাম তো ভয়ের একটা জায়গা, শহরে আমি একা একটা বাসায় থাকলেও আমার কখনো ভয় লাগে না, আমি হলে যখন থাকছি হলেও একাই থাকছি, এমনও দিন গেছে। তো ওই দিনটাতে কেন যেন হলো যে মনে হলো যে রাত আড়াইটা কি তিনটার দিকে আমার দরজা কি যেন নক করলো। এখন আমি চিন্তা করলাম যে নিচের তালায় বন্ধ করা আছে আমার, তারপরে সেকেন্ড ফ্লোরের মেইন দরজা বন্ধ করা আছে, আমার রুমে আসে কি নক করলো, মানে ব্যাপারটা আমাকে একটু ভীতির মতন একটা জিনিস করলো। তো তারপরে হচ্ছে যে ওয়াশরুম দিয়ে পানি এটা আমি নিজে বন্ধ করে আসছি, তারপরে ওলা ভয় লাগতেছে এখন রুমের ভিতরে আমি বেরোবো পুরো একটা বাসা মানে বুঝে উঠতে পারছিলাম না। আমি একটা ইয়ে নিলাম আর কি, স্কেল ছিল আমার টেবিলে ওইটা হাতে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে দরজা খুলতেছি আর কি, যা হয় নিজের বাসা তো আর কি। খোলার পরে দেখি যে লাইট অন করা, আমি পুরো অবাক হয়ে গেলাম যে আমি নিজে লাইটটা অফ করে, তারপরে হলো যে লাইটটা অন হলো কিভাবে এইটা একটা। তো ঠিক আছে এটাও চলে গেল, চলে যাওয়ার পরে আমি ওয়াশরুমের দিকে গিয়ে দেখেছি পানি মানে আমার কলটা ছেড়ে দেওয়া আছে, পানি পড়ছে, এটা আমার কাছে আরো একটা ব্যাপার লাগলো। ছোটবেলা থেকে আমি খুবই মানে জেদি ছিলাম, একটু সাহসী ছিলাম, যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি খুব পছন্দ করি এখনো, মানে আমার ওয়ার্কিং এ এবং হলো যে কোনো ক্ষেত্রে আমি খেলাধুলা কালচারাল ক্ষেত্রে যেগুলো আমি ইয়ে করতে পছন্দ করি। তো তখন হলো যে আমি আবার রুমে ব্যাক করলাম, করার পরে হলো যে আমি হচ্ছে যে ইয়ে ছিল আমার স্ট্যান্ড ছিল আর কি, স্ট্যান্ডটা হাতে নিলাম, হাতে নিয়ে আস্তে আস্তে আমি হলো আমার মেন দরজার দিকে গিয়েছি আর কি। যাওয়ার পরে মনে হলো যে আমার পাশের যে ডাইনিং স্পেসে যেটা আছে ওখানে হচ্ছে যে জানাটা খুব বিকট একটা শব্দ খুলে গেল,
হঠাৎ করে
খুলে গেল। খুলে যাওয়ার পরে তারপরে নর্মাল আর কোনো কিছু হলো না, আমি সবগুলো লাইট অন করে দিই, আবার আমি কম্পিউটার
অফ করলেন এবং কলও বন্ধ করে দিই,
কল বন্ধ করলাম, লাইট বাকি লাইট গুলো আমি অন করে দিই। আমি
ভয় অন করে দিয়েছেন সব,
মানে ঠিক ভয় বলবো না, একটা লাইট অন ছিল বাকি সবগুলো অন করে দিলাম, আমার আর ঘুম হবে না আমি জানি, আর এরকম একটা অবস্থা। এটা আমার একটা পরে দিন আমি অনেককেই মানে জিজ্ঞেস করলাম এবং ওই মাদ্রাসার একজন হুজুরকে আমি জিজ্ঞেস করলাম, তো বলতেছে যে আপনি এটা অন্যভাবে দেখেন না, মাদ্রাসার আশেপাশে হলো যে তারা থাকে তারা ক্ষতি করবে না, কোনো হয়তো মানে একটা কিছু হয়েছে এই জন্য। তো আমি এই দুটা ঘটনা আমাকে মানে এখনো ভাবিয়ে তোলে যে এটা কিভাবে সম্ভব।
ওকে, তো এই হচ্ছে আপনার ঘটনাগুলো, এই ঘটনাগুলো শেয়ার করার জন্য আজকে আপনি আমাদের সাথে স্টুডিওতে জয়েন করেছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ এবং রেডিও এবিসি কেও ধন্যবাদ যে আমাকে কথা বলার জন্য এখানে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ।
এক এক করে প্রত্যেকের ঘটনাই শোনা হয়ে গেল এবং সেই সাথে আমাদের রাতও গভীর হয়েছে এবং দরেরও সময় শেষ হয়ে এসছে। অনেক সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা স্টুডিওতে এসে আমাদের সাথে তার ঘটনা শেয়ার করেছেন, ইভেন যারা রেডিওতে দর শুনেছেন এতক্ষণ ধরে, প্রত্যেককে ধন্যবাদ। ওকে, এতক্ষণ কিবরিয়া ভাই অনেক চুপচাপ ছিল, এবার আর চুপচাপ থাকতে আমি দিচ্ছি না, কিন্তু কিছু কিছু জায়গায় দেখেছি খুব মনোযোগ দিয়ে শুনেছে ঘটনাগুলো। সো কিবরিয়া ভাই এবার আপনি কিছু বলেন।
প্রিয় শ্রোতা, শেষ হয়ে গেল আজকের মতো ডর, আমি কিভাবে আপনাদের সাথে ছিলাম। সুমন বেসিক্যালি শোটাকে কন্ডাক্ট করে এবং সেই জায়গাটি থেকে আমি আসলে শুনছিলাম গল্পগুলো, আপনাদের মতো করে এনজয় করছিলাম। যারা এখানে এসে স্টোরি বলতে চান, সুমন বলেছে আপনারা আমাদেরকে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আজকের মতো শেষ করছি, আবারও বৃহস্পতিবার রাত 11টায় কথা হবে আপনাদের সঙ্গে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।
ধর মানে ভয়।
Exclusively on FusionBD.com.